আসসালামু আলাইকুম। অদ্ভুতুরের 315তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এলাম আপনাদের কাছে আরো একটা নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। এই মুহূর্তে শীতে কাঁপছে বাংলাদেশ, একেবারে উত্তরাঞ্চল থেকে সব জায়গায় প্রচন্ড শীত। ঢাকাতেও শীত পড়ছে, একেবারে টেম্পারেচার নেমে যাচ্ছে 12 ডিগ্রিতে। আমি গতকাল ভোরবেলা দেখেছিলাম 12 ডিগ্রি পড়েছে ঢাকায়। তো এইভাবেই কিন্তু টেম্পারেচার নেমে যাচ্ছে এবং প্রচন্ড শীত। আমার ঘরে হিটার চলছে, মানে আসলে নর্মালি বসে কাজ করার মতো অবস্থায় থাকা যাচ্ছে না, এতটা শীত। কংক্রিটের বিল্ডিং, ইনসুলেশন কম, শীত ঢুকছে হু হু করে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম থার্সডে নাইট এপিসোডেও, আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আপনারা যে যেভাবে পারবেন সুবিধা বঞ্চিত মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। এটা খুব বেশি কিন্তু কষ্টের না, আপনাদের আপনারা যদি চেষ্টা করেন তাহলেই পারবেন। একটা কম্বল কিন্তু খুব অল্প দামেও কিনতে পাওয়া যায়, যে কম্বলগুলো মানুষকে অন্তত সামান্যতম উষ্ণতা দিতে সক্ষম। যাই হোক, আমি আশা করব আমি আমার মতো চেষ্টা করছি এবং আপনারা আপনাদের মতো চেষ্টা চালিয়ে যাবেন। আজকে আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল এপিসোডে। আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে, আর ততক্ষণ পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আর যাবার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে আমরা পৌঁছে যেতে পারি আমাদের অভীষ্ট লক্ষ্যে, আর পৌঁছে যেতে পারি সেই সব শ্রোতাদের কাছে যারা এখনো অদ্ভুতের সম্বন্ধে জানেন না। তো যাই হোক, চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসছি ঘটনা নিয়ে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে চট্টগ্রাম থেকে শেয়ার করেছেন আব্দুর রহমান তানভীর, এবং তিনি অতীত আমাদের সাথে বেশ কয়েকটি ঘটনা শেয়ার করেছেন, আর আজকে তারই আরেকটি ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করছি এবং আমার মতো করে শেয়ার করছি। আমি চলে যাচ্ছি তানভীরের পাঠানো ঘটনায়। তানভীর এই ঘটনাটি শুনেছে তার এক বন্ধুর কাছ থেকে। তার বন্ধুর নাম স্কলার্স, আর তার বন্ধু তার সাথে পড়াশোনা করে। যাই হোক, বন্ধুদের মধ্যে অনেক রকম ইন্টারেস্টের মিল আছে, অনেক ব্যাপার নিয়ে তার আলাপ আলোচনা করেন, গল্প করেন। তো ভৌতিক ব্যাপারেও গল্প হয়, বিভিন্ন গল্পের মাঝে তার বন্ধু তাকে একটা ঘটনা শেয়ার করেন, এবং সেই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন তানভীর। আমি চলে যাচ্ছি তানভীরের ঘটনায়। তো এই ঘটনাটি ঘটেছিল তানভীরের বন্ধু স্কলার্স এর বড় ভাই এবং তার বন্ধুর সাথে। তো দুজনেরই একটি করে ছদ্মনাম আমি দিয়ে দিচ্ছি। তো বড় ভাইয়ের নাম দিলাম আনন্দ এবং তার বন্ধুর নাম আদিত্য। তো তারা দুজন খুব ভালো বন্ধু ছিল স্কুল লেভেল থেকেই, তাদের বন্ধুত্ব, তারা একসাথে ঘোরাফেরা করত, আড্ডা দিত, একই সাথে তারা স্কুল পড়েছে, কলেজ পড়েছে। তো যখন বিশ্ববিদ্যালয়ের সময় এলো, তখন আনন্দ ভর্তি হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং আদিত্য তখন পড়াশোনা করতে চলে গেল বিদেশ। তো সে চলে গিয়েছিল অস্ট্রেলিয়াতে। তো সেখান থেকে যোগাযোগ হতো, আনন্দের সাথে যোগাযোগ হতো, এবং সেই বেশ আগের সময়, কিন্তু সেই 2000 সালের দিকের ঘটনা। তখনকার সময় বেশ অন্যরকম ছিল আর কি, সবকিছু কমিউনিকেশন এত ভালো ছিল না। তো যাই হোক, তো ওখান থেকে হঠাৎ হঠাৎ বন্ধুর সাথে যোগাযোগ করত এবং তারা গল্প করত। তো একবার আদিত্য দেশে আসবে, আদিত্য আনন্দকে বলল যে আমি বাংলাদেশে আসবো বন্ধু, আমরা খুব ঘোরাঘুরি করব। তো আদিত্য তো খুবই খুশি, বলছে ঠিক আছে। অমক তার যে ব্রেক আছে, যে কোনো একটা ব্রেক সামনে পড়েছিল, তো সেই ব্রেকে আদিত্য দেশে আসলো। তার পর দুই ফ্রেন্ড তো মানে অনেকদিন পর দেখা, বেশ ভালো সময় কাটলো তাদের, একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা, এবং তারা মানে অন্যরকম জীবন, কলেজ লাইফে যেটা পারত না যখন স্বাধীনতা একটু কম ছিল, ইউনিভার্সিটি লাইফে স্বাধীনতা একটু বেশি, বেশ ভালো সময় কাটাচ্ছে। তো আদিত্য তখন বলল আনন্দকে যে বন্ধু, ওইখানে কিন্তু আমি ক্যাম্পিং এ গেছি, অস্ট্রেলিয়াতে ক্যাম্পিং এ গেছি, এবং বেশ চোস চোস জায়গায় গেছি এবং অসাধারণ সব জায়গা, এমন এমন মানে খোলামেলা জায়গা আছে যেখানে মানে মাইলের পর মাইল মানুষ নাই, ফাঁকা জায়গা। একটা জায়গায় গেছিলাম, সেখানে অনেক গুহা, সে বিভিন্ন গুহা, সেখানে মানুষ ঢুকে দেখে প্রাকৃতিক গুহা, তো মানুষ ভিতরে ঢুকে মানুষ ওখানে দেখছে অনেক কিছু অন্যরকম লাগে। তা আমি নিজেও এরকম একটা গুহায় ঢুকছিলাম, আমার কাছে রহস্যময় কিছু জিনিস মনে হচ্ছে, মনে হচ্ছে গুহার বাইরে মানুষকে চলাফেরার শব্দ পাইছি আমি রাতের বেলা, ওখানে ক্যাম্পিং করতেছিলাম আমি আর আমার বন্ধু। তো বের হয়ে পরে দেখি বাইরে কিছু নাই, কেউ নাই, পুরা শুনশান চারিদিক, আলো মেরে দেখছি কিচ্ছু নাই, পুরা ফাঁকা, এবং ওই কিছু কিছু জায়গা একটু উঁচু উঁচু পাহাড়ের মতো, তো অন্যরকম জায়গা। তো এবার দোস্ত আমি কিন্তু চাইছি যে আমাদের দেশেও আমি যে আছি কয়দিন, এখানেও আমরা একটু ঘুরতে যাব, এরকম এদিক ওদিক যাবো। তো বলছে কোথায় যাবি? আনন্দ জিজ্ঞেস করছে কোথায় যাবি, বলে চল আমরা পাহাড়ের ওদিকে যাই। আনন্দ বলছে হ্যাঁ যাওয়াই যায়, ঘুরে আসা যায়। কয় না দোস্ত, কনভেনশনাল না, যেসব জায়গায় সবাই এমনি ঘুরে ওরকম না, আমরা ট্রেকিং করব। আনন্দ বলে আচ্ছা সেটাও করা যাবে, অসুবিধা নাই, আমরা ট্রেকিংও করতে পারি। তো বিভিন্ন ওই যে দুর্গম জায়গা, দুর্গম গ্রামগুলোতে সেখানে যাওয়া, পাড়ায় যাওয়া, ঘুরে আসা, বলে মোটামুটি এক সপ্তাহের মতো সময় নিয়ে বেরোবো দুজন, তুই একটু খোঁজ খবর নে। তা আনন্দ বলল ঠিক আছে। তো যাই হোক ওই দিন তারা বাসায় চলে গেল। আনন্দ এর মাঝে খোঁজ খবর নিল তার ওখানকার বন্ধু বান্ধব, যেই পাহাড়ের যে অঞ্চলে তারা যেতে যায়, তো সেখানে গিয়ে তার এক বন্ধু বলল যে ওখান থেকে তাকে জানাইছে আর কি, যে অমুক জায়গায় তোমরা যেতে পারবা, ওই জায়গায় এরকম কিছু পাড়া আছে, সেখানে ভালোই তোমাদেরকে ওয়েলকাম করবে, তখন যে তোমরা ঘোরাঘুরি করতে পারো, তারপর কিছু দুর্গম জায়গা আছে, ঝর্ণা আছে, এগুলো দেখতে পারবা, ট্রেকিং যদি করতে চাও ওখানে গাইড আছে, গাইড নিতে পারবা সাথে। তো যাই হোক ওরকম তারা ডিসাইড করে আনন্দ বলে আদিত্যকে যে এরকম এরকম অ্যারেঞ্জমেন্ট করছি চল যাই। তো সে বন্ধুকে বলে তাদের সময় মতো তারা গোছায় রওনা দিল ওখান থেকে, গন্তব্য রাঙামাটি। তো রাঙামাটি তখন কিন্তু সেই 2000 সালের দিকে তখন মোবাইল নেটওয়ার্ক ছিল না, দুই বন্ধু সবকিছু গোছায় রওনা দিছে, এখান থেকে যে বন্ধু তাদেরকে বলে দিছে যে অমুক জায়গায় যে অমুকের সাথে যোগাযোগ করবা, তারা ওখান থেকে তোমাদের গাইড প্রোভাইড করবে যাওয়ার জন্য, তো সেরকম সবকিছু এখান থেকে সেট আপ করে তারা গেছে। তো যেতে যেতে একসময় পৌঁছায় গেল রাঙামাটি, তখন অলরেডি তারা রওনা দিছিল সকালের দিকে, প্রায় দুপুর পার হয়ে গেছে, মানে দুপুর গড়ায় গেছে এরকম সময় রাঙামাটি পৌঁছাইল। তো পৌঁছায় যাদের সাথে দেখা করতে বলছিল ওদের সাথে দেখা করলো এখানে, তারা মোটামুটি ওই জায়গায় মানুষকে ঘুরায়, গাইড প্রোভাইড করে। তো তাদের ওখানে ওই দিন রাত্রে থাকলো, থাকার পরে সেখানকার গাইড বলল যে কোথায় কোথায় যেতে চান, তো বলল এই জায়গাতে এই জায়গাতে ঘুরতে চাই, এরকম এরকম কোথায় যাওয়া যায়, তারা বলল তাদের ম্যাপ অনুযায়ী যে এই জায়গাতে এই জায়গাতে যেতে পারবেন, এরকম ঝর্ণা আছে, ঝর্ণাগুলো দেখতে পারবেন। তো আদিত্য বলতেছে না আমি একটু ওয়াইল্ডে যেতে চাই, বলে ওয়াইল্ড মানে ফলে যে জায়গাটার মধ্যে মানুষজন খুব একটা যায় না। তো তখন ওই গাইড বলতেছে না ওইসব জায়গা তো আমি নিতে পারবো না, সমস্যা আছে। সমস্যা কি মানে সরকারি রেস্ট্রিকশন আছে, এছাড়াও মানে ভয়ঙ্কর ভাই, ওখানে কেউ কাউকে ক্ষতি করে ফেললে অনেক রকম ব্যাপার আছে, ওখানে এরকম যাওয়া যাবে না। তো বলে যে আপনার দায়িত্ব আমাকে অমুক ঝর্ণা পর্যন্ত ওখানে নিয়ে যাওয়া, তারপরে আপনি আমাকে জাস্ট বলে দিবেন ওখানকার ম্যাপগুলো কেমন, তারপর আমি দেখব। তো গাইড বলতেছে তাহলে কি আমি একা থাকবো নাকি, বলে হ্যাঁ আপনি তখন একা থাকবেন, আমি আর রোজে ঘুরে আসবো, এতটুকুই। তো গাইড মোটামুটি মানতে চাচ্ছিল না, কারণ তার জন্য রিস্ক হয়ে যায় কারো কোনো ক্ষতি হলে। তো তারপরও গাইড বলল আচ্ছা চলেন, সে মোটামুটি আদিত্য ভালোই তাকে টাকা অফার করছে। তো গাইড রাজি হয়ে গেল, বলল যে ঠিক আছে তাহলে চলেন কালকে সকালে, আমরা এতটুকু জায়গা পর্যন্ত আমাদের যেতে হবে এখানে চাঁদের গাড়িতে করে, এবং তারপর সেখান থেকে কিন্তু আমাদের ট্রেকিং শুরু হবে। তো মোটামুটি সবকিছু ঠিকঠাক করে রওনা দিল তারা পরদিন সকালে, এবং সেই যে তারা চাঁদের গাড়িতে করে যেতে যেতে এরকম করে পাহাড়ের উপর দিয়ে রাস্তা, এবং সেই রাস্তা তখন এত, এখন যেরকম অনেক স্মুথ হয়ে গেছে সেরকম ছিল না, ভাঙাচোরা অনেক জায়গায়, মানে এরকম কাঁচা ইট বের হয়ে গেছে, এরকম মানে খুবই দুর্গম রাস্তা, এবং অনেক রাস্তা তো এখন আছে, তখন ছিল না এইসব রাস্তা, সেগুলো লোকাল মানুষ চলত। এক জায়গায় যে চাঁদের গাড়ি আর গেল না, সেখানে তাদেরকে নামায় দিল, চাঁদের গাড়ি ওখান থেকে রিটার্ন করবে, মানে শেষ মাথা আর কি। তো সেখান থেকে নেমে গাইডের সাথে তারা দুই বন্ধু চলা শুরু করলো, এই যে ট্রেকিং শুরু হলো আর কি। তো তাদের কাজ ছিল সেখানে হেঁটে পাহাড়ি পথে চলা, পাহাড় থেকে নেমে যাওয়া, তারপর আবার পাহাড়ে উঠা এরকম, এবং পায়ে চলা পথ অনেক জায়গায় এরকম। তো সেই দুপুর গড়াইতে গড়াইতে ঠিক সন্ধ্যার আগে দিয়ে তারা একটা জায়গায় পৌঁছাইল, যখন যেখানে পৌঁছাইছে সেখানে চারিপাশে পাহাড়, মাঝখান দিয়ে একটা এরকম ঝিলির মতো বয়ে গেছে এবং পাখি ডাকতেছে, অন্যরকম একটা পরিবেশ ভেতরে, কেমন জানি চারিদিক দিয়ে একদম অনসন্ধ্যা ছেয়ে আসতেছে পাহাড়। এখানে তো গাইডকে জিজ্ঞেস করলো আদিত্য, এখন আদিত্যই টায়ার্ড হয়ে গেছে, স্যার কত দূর? বলে এই তো সামনে, সামনেই হচ্ছে এই সামনে পাড়া, আর একটু হাঁটে পাহাড়ে উঠতে হবে, মোটামুটি ওঠার প্রিপারেশন নেন, একটু জিরাই নেন। তো তারা ওখানে জিরাইতে জিরাইতে সন্ধ্যা হয়ে গেছে, তারা অনেক কষ্টে ওখানে পৌঁছালো, তাদের সাথে সেই ফ্ল্যাশ লাইট টাইট ছিল এগুলো মেরে পাহাড়ে অনেক কষ্টে বেয়েটে উঠলো, উঠে একটা পাড়ায় পৌঁছালো। তো ওখানে যে দেখলো যে হ্যাঁ গাইডের সাথে ওখানে পরিচয় আছে, সবার সাথে ভালো পরিচয়, গাইড দিয়ে বললো যে আমার নতুন এরা আসছে এখানে ঘুরতে, এবং তারাও যেহেতু ওখানে মানে মোটামুটি অ্যাডজাস্ট করে নিতে পারছে, কোনো সমস্যা হলো না। তো ভালোই একটা রাত কাটাইলো, আনন্দ আদিত্য বেশ এনজয় করলো রাতটা ওইখানে পাড়াতে বেশ, এবং আদিত্য বলতেছে যে ওয়েল দিস ইজ ফান, হ্যাঁ এটাই কিন্তু মজা, দেখ এই যে এখন যে এখানে আসছি এরকম তো আমরা আসতে পারিনি আগে, আমাদের তো এরকম আসার পারমিশন ছিল না, দেখ এখন কত ফ্রি। তো আনন্দ খুশি বলছে হ্যাঁ, বলে দেখিস আরো মজা হবে, আমরা আরো ডিপে যাব ভেঞ্চার করতে। যাই হোক তো ওই দিন রাতটা কাটায়, তো যখন তারা রওনা দেয় তখন কিন্তু সেই যে তাদের গাইডের সাথে ওইখানকার পাড়ার যে মোড়ল যে আছে সে কথা বলতেছিল, মোড়ল শুনতেছিল, সবকিছু তারা বুঝতেছে না, তাদের ওদের তা আসলে এক একজনের ভাষার মধ্যে কিছু ডিফারেন্স আছে, সব বুঝতেছে না, বাট কিছু কিছু বুঝতেছিল আনন্দ কথাবার্তা। তো এর মধ্যে বলতেছিল যে বারবার ওই যে মোড়ল বলতেছিল যে মানে যেতে না করতেছে, দিকে যেতে না, তো সে আবার বলতেছে গাইডটা মানে মানে ই মানে নাচর বান্দা যাইতেই চায়, তো সে বারবার না করতেছে না ওদিকে যেও না এরকম বলতেছে। যাই হোক তারপরে আসলো ওদিকে, যখন গাইড চলে আসছে তখন জিজ্ঞেস করতেছে আনন্দ যে সমস্যা কি, আপনার কি প্রবলেম কি? বলছে না প্রবলেম হচ্ছে যে এখান থেকে আপনাদেরকে বলতেছে আমি মোড়ল সাথে কথা বলছিলাম যে কোন দিকে যেতে চান, ওদিকে যান না, ওদিকে নাকি অনেক মানুষ একসময় মারা গেছে, এবং ওখানে ওই জায়গায় নাকি মানুষ মারা গেলে ওইখান নিয়ে ফেলে রাখতো, জায়গাটা খারাপ ভালো না, ওখানে যান না, ওখানে যায় না, আপনারা আমি অন্যদিক দিয়ে নিয়ে যাই, এদিক দিয়ে ধীরে দিয়ে নিয়ে যাই, ওদিকে সুন্দর ঝর্ণা আছে দেখবেন। তো আদিত্য বলে যে না 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 ওইটা হবে না, আমি ওদিকেই যেতে চাই, মানে সে মানে পুরোপুরি মানে গোয়ার্তমি শুরু করলো। তো গাইডকে বললো কি ব্যাপার, আপনার না বলে আনছি যে আমি আপনাকে টাকা দিব। গাইড তখন বলে যে টাকায় কি সব নাকি, বলে যে টাকা সব না বাট আপনাকে আমি দিব, তো আপনাকে আমি ভালো ভালো অ্যামাউন্ট দিব, বলতে তাহলে আরো কিছু বাড়াই দিব, আপনি আমাকে নিয়ে যাবেন, আমি আসছি অ্যাডভেঞ্চার, আমি থাকি বিদেশে, আসলে এইভাবে আমরা চিন্তা করি না, বিদেশে অনেক জায়গায় গেছি। তো গাইডকে অনেক কথা সে বলে, তো গাইড শুনে মানে জিনিসটা তার কাছে মানে ই লাগে, সে বলে যে ভাই আপনি বুঝতেছেন না, আর এটা বিদেশ না, এত সুবিধা নাই এখানে। যাই হোক তারপরে রওনা দেয় আর কি, তো অনিচ্ছা সত্ত্বেও তো চলতেছে চলতেছে, তারা একদম সারাদিন ওখান থেকে চলে, সকালে খাওয়া দাওয়া করে নিচ্ছে ওখান থেকে, আর কিছু খাবার দাবার সাথে করে নিয়ে আসছে। তো যাচ্ছে যাচ্ছে, তো এক জায়গায় দুপুরবেলা বসে তারা খাওয়া দাওয়া করলো, কিন্তু খুব সুন্দর পরিবেশ, দিনের বেলা অসাধারণ লাগতেছে এই প্রকৃতি, মানে একেবারে অন্যরকম, এবং এর মাঝে তারা একটা ঝর্ণা ক্রস করছে, ঝর্ণাটা অনেক সুন্দর। তো একটা জায়গায় আসলো, সেখানে পাড়া ঠিক আছে, একটা ছোট পাড়ার মতো, সেই পাড়াটা নাকি ওদিক দিয়ে ঘুরে গেলে মানে ওদিক দিয়ে ঘুরে গেলে বেশ খানিকটা গেলে মানে উপর উঠে যাওয়া যায়, বেশ উঁচুনা পাহাড়ে সেখানে একটা পাড়া আছে। তো গাইড তাদেরকে বললো যে দেখেন আপনারা যাইতে চাইতেছেন সামনে, এখন দুপুর পার হয়ে বিকাল হয়ে গেছে, আমি আপনাদের সাথে ওখানে গেলে তো ওখানে আমি পারবো না যেতে, আর আমি এখন যাবো না আপনাদের সাথে, আমি আপনি শুনছেন মোড়ল বলতেছিল যে ওই জায়গাটা খারাপ, তো বলে যে হ্যাঁ আপনি বলছেন, বলে যে না আমি ওখানে যেতে পারবো না, এক কাজ করেন আপনারা আমার সাথে ওই পাড়াতে চলেন, এই যার এক পাড়া এখানে থাকি আমরা রাতের বেলা, দিনের বেলা আপনাদের না হয় এদিক দিয়ে একটু ঘুরাই নিয়ে চলে আসব, চলে ফিরে চলে যাব আমরা। তো আনন্দ কিন্তু মেনে নিছিল, আনন্দ বলছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু আদিত্য বলতেছে না আমরা ওইখানে যাব সামনে, যাবো দরকার আমরা দুইজনে ওইখানে করবো, আমার ক্যাম্পিং করার প্ল্যান, দেখেন না পিঠের মধ্যে ব্যাগ এত বড়। তো বলতেছে যে আপনার কিন্তু বিপদে পড়লে আমার কোনো দায় দায়িত্ব নাই, বলে দিচ্ছি, গাইড বলতেছে আমার কোনো দায় দায়িত্ব নাই, এমনকি এখানে সরকারি ইরাও আসে না মানে খুঁজতে আসে না কিছু, বুঝতে পারছেন তো জায়গাটা ভালো না, মানে এখানে যে সরকারি যে পাহারাদার যারা আছে বা সরকারি সীমান্ত যারা মানুষ রক্ষা করে তারাও এখানে আসতে চায় না, আসে না, আমার কিন্তু কোনো দায় দায়িত্ব নাই, পরে কিন্তু আমাকে কোনো এসে ফেলবেন না। বলে না না আপনি যান এখান থেকে, আদিত্য বলে আপনি চলে যান, আপনি গেলে কোনো সমস্যা নেই, আমার শুধু বুঝাই দিয়ে যান। তো তখন বাধ্য হয়ে সেই যে গাইড ছিল সে একটা কাগজের মধ্যে তাকে একে একে বুঝাই দেয় যে এখান থেকে এই পথটা এইভাবে গেছে, এইখানে গেছে, এই পাশে এইভাবে গেলে, এই কোনা দিয়ে গেলে এরকম সোজা ঝিরি বেয়ে গেলে ওইদিকে বিশাল ঝর্ণা আছে, অনেক উপর থেকে পড়ছে ঝর্ণা, কিন্তু এই পাশের যে জঙ্গল, এই পাশের যে টিলা, এখানে কেউ আসে না, কারণ এগুলাকে মানুষ খারাপ জানে, কারণ এখানে নাকি অনেক ওই ভিতরে ওখানে গন্ডগোল হইতো, সেখানে মানুষজন মেরে ওখানে ফেলে রাখত, সেই জন্য এখানে কেউ আসে না, এই জায়গায় যায়ও না। তাদেরকে বলে আপনাকে আমি অনুরোধ করতেছি, আপনাকে অনুরোধ করছি, বিনীত অনুরোধ যে আপনি ওইদিকে যান না, দরকার এই ঝিরি বেয়ে যান সামনে, আপনার ক্যাম্প করার দরকার ওইখানে করেন, এদিকে যান না। বলছে আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনার সাথে আমরা এইখানেই দেখা করব, আপনি আগামীকাল এখানে থাকেন, এই ধরেন সকাল ১১টার দিকে বা ১২টা মানে দুপুরের আগে দিয়ে আমরা এখানে আসব, এসে এখান থেকে যাব। তো যাই হোক, ওখান থেকে বিদায় নিয়ে গাইড তাদের কাছ থেকে চলে যায়। তো গাইড চলে যাওয়ার পর আনন্দের কাছে বেশ মনের মধ্যে একটা ধাক্কা লাগছে, তার কাছে মনে হচ্ছে সে পুরো এই বিশাল বনের মধ্যে সে যেন কেমন এতিম হয়ে গেছে এরকম লাগতেছে তার কাছে। তো সে তখন আদিত্যকে বলে যে দোস্ত কাজটা কি ঠিক হইল, বলে যে পাঠাই দিলি, আমরা দুইজন যাইতেছি এখান থেকে, আমার কাছে কেমন লাগতেছে, মনে হচ্ছে যে আমরা উই আর লস্ট। তখন হেসে দিছে আদিত্য, হাসতেছে, বলে আরে বেটা তুই তো তাহলে অ্যাডভেঞ্চারই বুঝলি না, অ্যাডভেঞ্চার কি বুঝলি তুই, ইউ লস্ট মানে, আরে বেটা এটাই তো আনন্দ, ও যে সাথে ছিল এটাই তো একটা পেড়া, ও কামাকে আমাদের সাথে নিয়ে পেড়া দিতেছিল, ওর চেনা জায়গাতে নিয়ে যায়, এখন আমরা ডিসকভার করব নিজেরা, নিজেদের মতো যাব, এনজয় করব, ডিসকভার করব, আর ওর কুসংস্কার আচ্ছন্ন সবকিছু কুসংস্কার দিয়ে দেখে, এটা কোনো ব্যাপার না, চল বলে হাঁটা দিল। বলতে ম্যাপ নিলি কেন, তখন আনন্দ বলতে ম্যাপ নিলি কেন, তুই এত ডিসকভার করতে পারিস, ওর কাছ থেকে ম্যাপ আগায় নিলি কেন, ওইটা নিলাম আমি তো এখানে থাকি না, আমি তো অ্যাটলিস্ট জানতে হবে যে এখানে কি আছে সামনে কিভাবে কি, এটা ব্যাপার না চল বলে আদিত্য বলে যে আমার পিছিয়ে পিছিয়ে আয়। তো এই তো চলতেছে আর কি দুজনে হাঁটতে হাঁটতে, এবং বেশ ভালোই লাগতেছে, খুব সুন্দর জায়গা, এবং এক পর্যায়ে কিন্তু সময়টা শেষ হয়ে গেল তাদের, অন্ধকার নামা শুরু করছে, অন্ধকার নামতেছে, বেশ অন্ধকার নেমে যাচ্ছে, খুব দ্রুত আলো হারায় যাচ্ছে, কারণ উঁচু উঁচু পাহাড় পাশ দিয়ে। তো বলল যে এখন কিন্তু আমরা কোথায় আছি, আদিত্য বলতেছে আমরা এখানে এই জায়গাটায় আছি, ও যে জায়গাতে আমাদেরকে যাইতে মানা করতেছে, কিন্তু দেখ এই পাশে রাস্তাটা দেখ, দেখাইতেছে যে একটা এরকম ছোট মানে রাস্তা পায়ে চলা, কিন্তু সেখানে অনেক গাছগাছালি ঘাস টাস হয়ে ঢেকে গেছে, বলছে এইটা দিয়ে যদি আমরা যাই ওই জায়গা, ওই জায়গাটা দেখছিস টিলা, ওই দেখ ওই টিলার উপর আমরা উঠতে পারবো, টিলা মানে পাহাড় আর কি, একটা পাহাড়ের উপর উঠতে পারবো, ওইখানে ওইটা যদি আমরা ক্যাম্পিং করি কেমন হবে দেখ, এখান থেকে কি সুন্দর লাগতেছে উপরের অংশটা, উপরটা যদিও দেখা যায় না কিন্তু মনে হয় ওখানে ভালোই হবে, কিন্তু আমরা উঠে যাবো ওখানে, ও কিন্তু আমাদের যাইতে না করছে ওখানে। তো তখন আনন্দ বলে যে যাবি, ও যেহেতু না করছে আমরা এখানে ঝিরি করে, ঝিরির পাশে তুই কি ক্যাম্প করবি, এখানে দেখ কোনো কেমন পরিবেশ, কোনো কিছু আছে, চল ওদিকে যাই। তো বলে হাঁটা শুরু করে, তো হাঁটতে হাঁটতে ততক্ষণে কিন্তু একেবারে মানে ই ঘনা যাচ্ছে, মানে একেবারে সন্ধ্যা ঘনা যাচ্ছে, আলো খুব দ্রুত হারায় গেছে নিচের দিকে, অন্ধকার হয়ে আসছে উপরের দিকে বোধ হয়, তারা যখন পাহাড় বেয়ে উঠতেছে উপরে, সেটা কিন্তু মনে হচ্ছিল এখান থেকে বেশ উঁচু না পাহাড়টা, কিন্তু কিন্তু ভালোই উঁচা, ভালোই খাড়া, উঠতে বেশ কষ্টই হচ্ছে, এবং হাতের মধ্যে মাসেটি বের করে নিছে আদিত্য, ওই সামনে যে তৃণলতা পড়তেছে কেটে কেটে উঠতেছে, বুঝলো যে এখান থেকে অনেকদিন কে উঠে নাই, লতা টতা হয়ে বেচাই গেছে ওদিক দিয়ে, কাটতে কাটতে উঠতেছে এবং বেশ পরিশ্রম হইতেছে, দুজনই হাঁপড়ের মতো বুক ওঠানামা করতেছে, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একদম খাড়া একটা জায়গা পড়ল, বেশ খাড়া, ওই জায়গায় উঠতে গেলে পাশের কতগুলো লতা ধরে ধরে উঠতে হবে। তো নিচের দিকে তাকাইলো যে নিচে যদি এখান থেকে পড়ে যায় লতা ছিঁড়ে, তাহলে কিন্তু একদম তলে এবং অন্ধকার হয়ে গেছে, তখন ওখানে পাহাড়ের উপরের দিকে একটু আলো দেখা যায়, আকাশের আলোটা মোটামুটি উপর থেকে পড়ছে, সেই জায়গাটা নীলচে কালো একটা অন্ধকারের মতো, আর নিচের দিকে অন্ধকার। এদিকে আদিত্য তার ক্যাপ বের করে নিছে, ফ্ল্যাশ লাইট আলা ক্যাপ, সেটা মাথায় পরে নিছে, ওই ইগেও দিছে, আনন্দকেও দিছে একটা, তো ওই দুজনের ওই ক্যাপের আলোতে বেশ দেখা যাচ্ছে। তো আদিত্য বলল যে দোস্ত সাবধানে ওঠ, আমি আগে উঠে যাই এখানে, ওই এই যে মোটা লতা কয়েকটা ধরে আমি উঠে যেতে পারবো পরের স্টেপে, ওঠার পর তোরা হাত দিয়ে টেনে তুলবো, ঠিক আছে তুই এখানে থাক, বলে আদিত্য সরাসরি হাঁটা শুরু করলো, যে একদম সে লতা ধরে ধরে বেয়ে ক্লাইম করা শুরু করলো ক্লিফ হ্যাঙ্গিং এর মতো। এবং আদিত্যর কাছে কিন্তু আরো ইকুইপমেন্ট আছে, তার ব্যাগ বেশ বড়, তার ওইটার মধ্যে পিটন মিটন সব আছে যে ক্লিফ হ্যাঙ্গিং করে, যে সেগুলো নিয়ে আসছে সাথে করে, যাই হোক সে ওগুলা লাগে নাই, সে লতা টতা ধরেই সে উঠে গেছে উপরে, উঠে যে একদম উঠে হাঁপাচ্ছে, তারপর অন্ধকারের দিকে নিচে দেখতেছে অন্ধকার, হাত বাড়াইলো, হাত বাড়াই বলো ধর তুই আমার হাত ধর আর লতা ধর, ধরে সাবধান চিন্তা করিস না আমি তোর ধরে রাখছি পড়বি না, বলে সে টেনে এক পর্যায়ে উঠায় নিয়ে আসলো আনন্দকে। তো দুইজনে উঠলো, ওঠার পর দেখতেছে সামনে জায়গাটা যেখানে তারা উঠছে, জায়গাটা সমতল, সামনে মনে হচ্ছে বেশ একটা মানে সমান জায়গা, সেই জায়গাটা বেশ খোলামেলা মানে পাহাড়ের উপরে অংশটা, এবং তার দূরে মানে মাঝখানের একটু সাইডে একটা গাছ আছে, বেশ বড় গাছ, একটা বট গাছ, এটা শেকড় বাকড় ঝুড়ি সব নেমে গেছে এখানে, একদম নেমে গেছে, আর দূর দিয়ে একটা লাইন, গাছের লাইন মানে ওইখানে জঙ্গলের লাইন, মানে বেশ গাছপালা হয়ে ঘন হয়ে ওখানে জন্মাইছে এরকম একটা অবস্থা। এবং তাদের এই মাথার যে আলো, আলোতে ওই জায়গাতে একটু আলো আছে, পাহাড়ের উপরটাতে হালকা, মানে নিচে যে অন্ধকারটা হয়েছে এখানে এটা এখানে নাই, তাদের এই ফ্ল্যাশ লাইটের আলো পড়ে এগুলো দেখা যাচ্ছে। তো দুজনে উঠে তাকাইতে তাকাইতে একটু সামনের দিকে গেল, যখন তখন আলোটা যা ঠাস করে পড়লো গাছের নিচে, বট গাছের নিচে, বট গাছের নিচের যেই ডার্ক অংশটা সেখানে দেখলো একটা মানুষ বসে আছে, এখানে দেখতেছে আলোতে, আলোটা পড়ছে দেখতেছে একটা মানুষ বসে আছে। সাথে সাথে এখান থেকে আনন্দ বলছে লাইট নামা, মানুষ কেউ যেন বসায় এবং মনে যে কোনো মানে ধ্যানমগ্ন কেউ, তো সাথে সাথে তারা ওই লাইটটা নামাই নিছে মাথার, ওটা নিভাই দিল, দিয়ে ফ্ল্যাশ লাইটটা মাটির দিকে মেরে আস্তে আস্তে এগোয়ে গেল। তো এগোয়ে যেতে যেতে কাছে আসতেছে বুঝতেছে যে কেউ একজন বসে আছে ওইখানে, অন্ধকারটা আরো ঘনীভূত হয়ে যাচ্ছে। এক সময় দেখতেছে তাদের সামনে ওই যে তারা যে কাছে গেছে খুব খুব সুইফটলি কিন্তু অন্ধকারটা পুরো নেমে আসলো, দেখলো যে অন্ধকারে একজন মানুষ ওখানে বসে আছে, আকাশের আলোতে বোঝা যাচ্ছে, বট গাছের পাতাতে ওই জায়গাটা আরো আধার। তো চিন্তা করছে এই মানুষটা এখানে উঠছে বা এখানে কি থাকে, ধ্যানে আছে পুরা, তো ধ্যানে আছে। তো তারা চুপচাপ দাঁড়ায় থাকলো কিছুক্ষণ, আদিত্য এবং আনন্দ তারা কথা বললো না, কারণ একজন ধ্যান মাঙানো ঠিক না। একটু পরে দেখলো মানুষটা মন হলো চোখ মেলে তাদের দিকে মাথা ঘুরে তাকাইছে। খুব আশ্চর্যজনক ব্যাপার, এই অন্ধকারেও মানে এই অন্ধকারের মধ্যে মনে হইতেছে তার চোখ দুটা বোঝা যাচ্ছে, ঠিক জ্বলতেছে না পশু পাখির মতো, কিন্তু চোখটা মনে বোঝা যাচ্ছে চোখের অংশটা, এবং মনে হচ্ছে যে চোখটা বেশ জল জ্বলে অন্ধকার, মানে অন্ধকারে জল জল করতেছে। তো লোকটা তাদের দিকে তাকায় বলল এখানে কেন আসছিস, বেশ ভারী রাশভারী কণ্ঠস্বর। তো তারা থতমত খেয়ে গেল, তুই তুই করে বলতেছে। তো পরে চিন্তা করলো মনে হয় কোন ঋষি টিসি হবে, হইতে পারে হয়তো এর জন্য তুই তুই করে বলতেছে, বলতেই পারে। তো বলল যে জি আমরা এখানে আসছি ঘুরতে দেখতে সবকিছু, বলে এটা কি দেখার জায়গা বলে না। তখন আদিত্য বলতেছে যে আমি তো বিদেশে থাকি, ঘুরতে আসছি, ভাল লাগে আমাদের এলাকা দেশের এই। তো ঋষি লোকটা চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল যে এইখানে পরিবেশ নষ্ট করবি না, খবরদার পরিবেশ নষ্ট করবি না, আর এই জায়গা নোংরা করা যাবে না, অপবিত্র করা যাবে না, থাক উঠে চলে যাবি, খবরদার অপবিত্র করলে কিন্তু শাস্তি পাবি। বলে দেখলো যে উঠে দাঁড়ালো লোকটা, তো দেখলো যে তার শরীরের যে কাপড়টা পরা বেশ পুরনো হয়ে গেছে, ছিন্ন ছিন্ন, এবং তার মাথার মধ্যে জট, অনেক জট এই আলো আধারের মধ্যে দেখতেছে। তারা ফ্ল্যাশ লাইটটা মাটির দিকে মেরে রাখছে, তার গায়ে আর মারতেছে না, হালকা আলো পড়ছে। তো দেখলো যে গায়ের কাপড় বেশ পুরনো, ছিন্ন ছিন্ন, এবং বেশ বেশ ওই যে পাতা টাতা লেগে গেছে, এবং চুলে জট বাঁধা, এবং জট অনেক নিচ পর্যন্ত নেমে আসছে প্রায় কোমর পর্যন্ত। সে ওই জায়গা থেকে উঠে হাঁটা দিল এবং হেঁটে সোজা বের হয়ে গেল বট গাছের ছায়ার নিচ দিয়ে, এবং দেখতেছে যে খোলা জায়গা, যেখানে আকাশে এখন চাঁদ উঠছে হালকা, চাঁদের আলো পড়ছে, চাঁদের আলোয় মানুষটাকে দেখা যাচ্ছে, বেশ দীর্ঘদেহী, বেশ লম্বা, এবং পেছন ফিরে তাকাচ্ছে না, তার জটগুলো এরকম পেছন দিকে ঝুলে আছে। হাঁটতে হাঁটতে সে চলে গেল সেই যে গাছপালা, সেই গাছপালার দিকে, এবং হাঁটতে হাঁটতে গাছপালার ভেতরে মিলে গেল। তো আদিত্য একটু থুম মেরে গেছে, আনন্দ থুম মেরে গেছে, আনন্দ বলে ঘটনা কি রে, উনি কে, কি ব্যাপার এখানে? তো আদিত্য বলছে হতে পারে কোন ঋষি টিসি হবে, এখানে হয়তো সাধনা করে, এই জন্যই বলছে নোংরা টোংরা করতে না, ভয় বেটা আর কি কি করবি, এখানে আমরা ক্যাম্প করবো, কি যে সমস্যা। হ্যাঁ, তো তখন আর আনন্দ বলছে আমার কাছে ভাল লাগতেছে না, কেমন দিন লাগতেছে জায়গাটা, একদম নীরবে, সেখানে নীরব হবে না, জঙ্গলের মধ্যে এনে অন্য কিছু থাকতে পারে, প্রাণী টাণী থাকতে পারে, কত কিছু থাকতে পারে, তুই বেটা তুই আসল মজাটাই বুঝতেছিস না, তুই এত ভীতু আমি তো জানতাম না, নাকি তুই দেশে থেকে থেকে ভীতু হইছিস? তো আনন্দর একটু রাগ লাগলো, বলে দেশে থাকলে ভীতু হবে মানে, আমি কি তোর ঘুরে বেড়াইতেছি নাকি তোমাদের মতো? বলে এই তো ঘুরতে হবে ঘুরতে হবে, বলে সে সামনে গেল যে খোলা জায়গাটায় একটা জায়গা বের করলো, বলে এই জায়গাতে আমরা তাবু পাতবো, তাবু বের কর, তোর তোর ব্যাগের মধ্যে রাখছি। বলে আনন্দর পিঠের ব্যাগ খুলে ওখান থেকে সে তাবু বের করলো, ছোট্ট একটা তাবু, তো ওইটাকে নিয়ে সেট করলো ওই জায়গায়, তারা তাবুটাকে বিড়াইটা সেট করলো। আর আদিত্য ব্যাগের থেকে একটা ছোট্ট এরকম তার একটা বেলচার মতো ছিল, সেটা নিয়ে মাটির একটা জায়গা দেখে মানে খুচা খুচা মাটি উঠাচ্ছে, বলতেছে এই জায়গায় ক্যাম্প ফায়ার তৈরি করব। এখানে তো কিছু পাইতেছি না, পাথর টাথর কিছু পাইতেছি না, তুই দেখ না সামনে যা, যে ওই যে বট গাছের ওখানে যা, কিছু পাতা টাতা শুকনা নিয়ে নিয়ে আমার কাছে এখানে আছে, আমি এখানে ফ্লুইড দিয়ে আগুন জ্বালাবো, আর যদি পাথর টাথর পাস বা শক্ত মাটির ঢেলা পাস নিয়ে আসিস। তা আনন্দ বলে না বেটা আমার ওখানে যাইতে ভয় লাগতেছে না, কারে যা বেটা কিচ্ছু না যা, আরে যা, বলছে না না আমি মাটি খুঁড়ি, তুই যা তুই যা, বলে না না আমি যাবো না, দেখি তোর সাহস বাড়াইতে বলতে যা। যাক দুই বন্ধু এরকম তর্ক করতে করতে শেষ পর্যন্ত আনন্দ দেখলো যে তারা ভীতু বলতেছে হাসতেছে, তা আনন্দ হাঁটা দিল। তা আনন্দ হেঁটে বট গাছের গোড়ায় গেল, তো তার গা জানি কেমন শিরশির করতেছে, মানে কেমন জানি জায়গাটার মধ্যে বটগাছের নিচে ছায়া পড়ছে, উপরে চাঁদ উঠছে, চাঁদের আলো বটগাছের উপর পড়ছে, সেটার পাতার ফাঁক ফোকর দিয়ে আলো পড়ছে, কেমন জানি একটা আলো আধারি তৈরি করছে ওই জায়গাটা, এবং কেন জানি জায়গাটাকে দেখে মনে হচ্ছে এখানে কেউ আছে, মানে সামথিং অর সামওয়ান ইজ হিয়ার, এরকম মনে হচ্ছে আনন্দের কাছে। তো তার কাছে বেশ ভয় লাগলো, ভয় লাগা সত্ত্বেও সে আস্তে আস্তে উঠছে উপরে। আর আনন্দ জানত যে বটগাছ নাকি তার একটা এক ধরনের গ্যাস ছাড়ে, এটা সে জানত, যেটাতে নাকি মানুষের অনেক সময় হ্যালুসিনেশন হয়, এটা সে শুনছে। তো এইগুলা নিয়েও সে একটু মানে চিন্তায় আছে যে এরকম কিছু যদি হ্যালুসিনেট করে সে, যাই হোক এগুলো ভাবতে ভাবতে মনে মনে ভাবতেছে এগুলো আমার ভয়, আসলে মনের ভয় এখানে কিছুই নাই, আমি যাই। সে যে করলো কি, ওখানে অনেক শুকনা পাতা ছিল, শুকনা পাতা নেওয়া শুরু করলো, শুকনা পাতা কুড়ায় 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 হাতে নিল, এবং এক পর্যায়ে তার এই পাতা নিতে নিতে বেশ ভালো লাগলো, মনে হলো যে আরো তো আগুন দরকার। সে ওই গাছটাকে সার্কেল করে যাওয়া শুরু করলো, ওদিকে পাতাগুলো নিতে নিতে বেশ অনেক পাতা নিছে সে, শুকনা পাতা এতগুলো। তো নিয়ে ওদিকে তাকায় সে দেখতেছে যে মনে হচ্ছে তার কাছে কেন জানি মনে হচ্ছে, হঠাৎ করে ফিল হলো যখন একটা সার্কেল নিছে, মনে হচ্ছে বটগাছটা তো অনেক মোটা, এরকম মনে হচ্ছে গুড়ির মাঝখানে খোলের মাঝখানে কেউ বসে আছে। সে চিন্তা করলো যে এটা কি সে ঋষি ফিরে আসছে কিনা, ভয়ে ভয়ে সে ওদিকে তাকাইলো, ভয়ে ভয়ে অনেক ভয়ে ভয়ে, কিন্তু কাউকে দেখলো না, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে স্পষ্ট কারো প্রেজেন্স ওইখানে। তো যাই হোক সে বেশ ভয়ে পাতা তাড়াতাড়ি কুড়ায় নিয়ে দ্রুত হেঁটে চলে আসলো। তো এসে দেখতেছে ওইখানে আদিত্য ততক্ষণে একটা খোলের মতো করে ফেলছে, একটা ছোট্ট গর্তের মতো, আর ওইখানে তাকে আসছে দেখে আদিত্য পেছন না ফিরে বললো যে কিরে ভয় পাইছিস? সে বলো ভয় পাবো কেন, দেখে তো মনে হচ্ছে তোর ভয় পেয়েছিস, তুই দেখলি কেমন হচ্ছে তাকে আসিস পড়লের দিকে, না আমি দেখতেছিলাম তোর এখানে মাঝে মাঝে তাকায় ওদিকে উকি দিয়ে, তুই করস কি, মনে যায় দেখি খসখস করে তুই ভয় ভয়ে যাস। তো তখন বলতেছে আর কি আনন্দ বলতেছে যে না এসব কিছু না, ভয় না, কেমন দিন লাগে ওখানে গেলে, কারে ধর বেটা ওখানে কি লাগবে, ওখানে কিছুই না, দেখবি রাত্রেবেলা যেখানে থাকবি তুই যেখানে জল বিয়োগ করবি বা প্রকৃতির কাজ সারবি কই, ওই জায়গায় যেয়ে সারতে হবে। তখন আনন্দ বলে যে না 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 দোস্ত, এইটা করিস না, ওইখানে চিন্তা করিস না, এই চিন্তা করিস না, কেদারস না, মানে ঋষি বসে ছিল নিষেধ করছে, এখানে কার কই যাবি, জঙ্গলে যাবি, জঙ্গল দেখছস বেটা, গেলে ওইখানে যেতে হবে, এত কথা কইস না, আচ্ছা দে পাতা দে বলে আদিত্য নিয়ে সে পাতা ওখানে ফেললো, দেখলো বেশ শুকনা। তো সেখানে তার সাথে ওই ফ্লুইড ছিল, ওখানে ফ্লুইড দিয়ে ওই যে লাইটার ফ্লুইড আর কি, সেটা ঢেলে তারপর সেখানে আগুন ধরালো পাতার মধ্যে, তো দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন, বেশ আলোকিত হয়ে গেছে জায়গাটা, এবং এই যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা এখন বেশ উষ্ণ হয়ে গেছে, গরম হয়ে গেছে, পাহাড়ের উপর কিন্তু গরমকালও ঠান্ডা থাকে আর এখানে মানে মোটামুটি বেশ ঠান্ডা। তো আগুন জ্বালায় দুই ফ্রেন্ড বসছে, তো তাদের খাবার দাবার টুকিটাকি যা ছিল বের করলো, শুকনো খাবার ছিল ওগুলো নিয়ে তারা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে বসে আছে গল্প করতেছে দুই ফ্রেন্ড, অনেকক্ষণ হয়ে গেছে মানে এরকম মানে গল্প করতে করতে, বিভিন্ন গল্প করতেছে, আদিত্য তার বিদেশের জীবনের গল্প বলতেছে আনন্দকে, আনন্দও শুনতেছে, বা আনন্দ ওইখানে দেশে এর মধ্যে কি ঘটছে এরকম বলতেছে। এর মধ্যে হঠাৎ করে আনন্দ দেখলো যে মনে হলো যে তার ওই যে বটগাছের ওখান থেকে একটা বড় ছায়া, মনে হলো বেশ উঁচু একটা ছায়া, মানে তাদের যে আগুন যে পড়ছে, আগুন এবং ওই গাছ এই দুইটার মাঝখান থেকে কেউ চলে গেলে যেভাবে ছায়াটা পড়ে সেইভাবে একটা ছায়া, মনে হচ্ছে হাতটা এরকম সামনের দিকে বাড়ানো, মানে দুই হাত সামনের দিকে বাড়ানো, এবং মনে হচ্ছে ছায়ার মধ্যে লম্বা লম্বা নখ বা থেকে ডানে সরে গেল গাছের উপরে পড়ছে। তো আনন্দ দেখে একটু মানে ভয় পাইছে, ভয় পাই বলে দোস্ত ওখানে কি জানি মনে হইল, তাই তো বলছে আর বেটা কি মনে হইব, তাকাইছে তাকাই বলে যে না কিছুই তো নাই, কি কর বেটা, এ আগুনের আলো পড়তেছে, না আমি একটা ছায়া দেখছি, ছায়াটা ওদিক দিয়ে মুভ করে গেছে, কই দেখগা ওখান থেকে ওই ঋষি আসছিল, ঋষি আইসা মনে প্রকৃতিটাকে সাড়া দিছে এখানে, হে তো ওকে দিকে। তখন আনন্দ বলে তুই শুধু ফাইজলামি করত বেটা, কারে না শোন, এই যে আগুন চলতেছে না, এই যে আমরা বসে হাত পা নাড়তেছি, আমাদেরই হয়তো এই নড়াচড়ার একটা ছায়া ওইখানে পাই দেখছিস তুই, এতই করিস না, আর এমনিও আমার এখন জল বিয়োগ করতে আমি যাই আসতেছি দ্বারা। তো তাকে আনন্দ মানা করনে যাইস না, তুই এক কাজ করে দিতে যাও ওই পাহাড়ের কোনে যা, কারে না বেটা বেটা এখান থেকে আমি এগুলো করুন নাকি বলে আদিত্য হেঁটে গেল। সে হাঁটতে সে কোনো মানে অনেকটা কেয়ারও করে না এরকম আর কি, সে তার ফ্ল্যাশ লাইটটা একটু একটু করে জ্বালতেছে আর গুনগুন করে গান গাইতে গাইতে সে চলে গেল গাছের দিকে, বটগাছের দিকে, এবং সেই এখান থেকে আনন্দ বসে দেখতেছে তার গানের শব্দ আর কি। তো ঠিক গাছের কাছাকাছি জায়গায় যে একটা জায়গায় দাঁড়ায় পড়লো আদিত্য, দাঁড়ায় থেকে বলতেছে যে এই তুই এদিকে আয়তো, এই ক্যামেরাটা নিয়ে ওখান থেকে, আমার এনে ক্যামেরা আছে দেখ ব্যাগের এখান থেকে। তো আনন্দ ওর ব্যাগ হাতায় একটা ক্যামেরা পাইল, তো বলল যে দেখ ওইটা ক্যামেরার সাথে ফ্ল্যাশ গান আছে, ফ্ল্যাশ গান লাগা, তো লাগাইলো, লাগানোর পর বলে আমার এখানে একটা ছবি তুলে দিবি, ফ্লাশ মেরে ছবি তুলবি, আগুনের আলো যতটুকু পড়ছে এই জায়গাটা একটা মানে একটা অন্যরকম পরিবেশ আসবো, বুঝছস? তো বলে আই ক্যামেরা আমার কাছে দে, বলে আদিত্য নিল, নিয়ে সে তার মতো এখানকার ম্যানুয়ালি সেট করলো আর কি, তার যে ইটা ক্যামেরার যে ছবি নেওয়ার যে ইটা ওই জায়গা অনুযায়ী ম্যানুয়াল সেট করলো, ম্যানুয়াল সেট করে ম্যানুয়াল মোডে সেট করে তখনকার সময় ওইটা ছিল কিন্তু এসএলআর ক্যামেরা, রিলে হতো আর কি, মানে রিল ভরা লাগতো ভেতরে, বলে যেটা নিয়ে ছবি তোল, বলে দিল, দিয়ে বললো যে এখান দ্বারা ক্লিক করবি এরকম, এই এই যে আলোটা আসতেছে দেখিস কি জোস একটা ছবি আসে। তো সে খুব পোজ দিয়ে ওখানে দাঁড়াইছে আদিত্য, যে বলে যে ক্লিক কর, তো ও এখান থেকে আনন্দ দ্বারা ছবি তোলা শুরু করলো, তো কয়েকটা তুললো এরকম এদিক ওদিক করে ছবি তুললো, তখন আদিত্য বলল তোরও আমি ছবি তুলে দিই দাঁড়া, তো এরকম সে আনন্দকেও ছবি তুলে দিল কয়েকটা, দেওয়ার পরে বলে আচ্ছা তুই ক্যামেরা নিয়ে দাঁড়া আমি আসতেছি, বলে আমি আসতেছি জল বিয়োগ করে আসি। তো আনন্দ আর কিছু না বলে ক্যামেরা নিয়ে ফিরে আসলো, সে ওই তাদের এই ক্যাম্পের আগুনে গেছে ওইটা রেখেছে বসে আছে, তো দেখতেছে যে ওখানে চলে গেল আদিত্য, ওখানে চলে গেছে হেঁটে, তো এরপর আর কোনো কথা নেই। তো অনেকক্ষণ পর সে ওদিক থেকে জোরে একটা চিৎকার শুনলো, বেশ জোরে চিৎকার, মনে হচ্ছে যে মানে কারো মানে গলা যদি চেপে ধরে চিৎকার করে সেরকম একটা চিৎকার। আনন্দর বুক কেঁপে উঠছে চিৎকার শুনে, কি ব্যাপার, প্রচন্ড ভয় পেয়েছে সে, ভয় পেয়ে সে মানে ওখান থেকে তাড়াতাড়ি তাদের ফ্ল্যাশ লাইটটা নিয়ে ওখান থেকে দৌড়ায় কাছে গেছে, যেহেতু তার বন্ধু আছে, মানে তার মনের মধ্যে একটা মানে ডিলেমা কাজ করতেছে, তখন ডিলেমাটা এরকম কাজ করতেছে সে যাবে কি যাবে না এরকম, কিন্তু বন্ধু আছে, বন্ধুর টানটাও তো আছে, কিন্তু বন্ধু দিকে যে কি হলো, চিৎকারটা তার কাছে মনে হয়েছে আদিত্যের কণ্ঠই চিৎকার। তো আবার সে ভাবতেছে যে আদিত্য তো দুষ্টুমি করা অভ্যাস, তাকে ভয় দেখানোর জন্য করছে একে জানে, তো সে হেঁটে হেঁটে মানে আস্তে আস্তে পা ফেলে ফেলে যাচ্ছে গাছের এই পাশে, কিচ্ছু নাই, সে আস্তে আস্তে করে গাছের আরো ওদিকে গেল, তো ওখান থেকে সে ছটফট শব্দ শুনতেছে, ছটফট শব্দ শুনতেছে, মানে জোরে জোরে হাত পা ছুড়লে যেরকম সেরকম, সে তাড়াতাড়ি সে আলো মারল, তা আলো মেরে সে দেখতেছে তার বন্ধু আদিত্য ওখানে তাকে সে ঝুলতেছে, তার মনে হচ্ছে তার মাথার মধ্যে ওই বট গাছের ঝুড়ি পেঁচানো, পেঁচায় উপর দিক আরো উপর দিক উঠে যাচ্ছে তার বন্ধু, এবং পা দুইটাকে চড়তেছে সে। তো সে লাইটটা ফেললো ওই জায়গায়, দেখলো কিছু নাই, ঝুড়িটা মনে হচ্ছে অটোমেটিকই তাকে পেঁচায় নিচ্ছিল ওইখানে, হঠাৎ করে মানে সে যখন লাইটটা মারছে ওটা ছেড়ে দিল আদিত্যকে, আদিত্য ধপাস করে নিচে পড়লো, তো নিচে পড়ে একেবারে অচেতন অবস্থায় গা এলাই দিল, দেখলো যে একবারে হাতটা এলোমেলো হয়ে পড়ছে। আনন্দ তো প্রচন্ড ভয় পেয়েছে তার শরীরে, মানে একদম ভয়ের চোট, এখন কোথায় যাবে, যাওয়ারও তো উপায় নেই, পাহাড়ের উপরে নির্জন জায়গায় বন্ধু অচেতন হয়ে আছে, তো সে এদিক ওদিক আলো মারতে মারতে খুব ভয়ে ভয়ে বন্ধুর কাছে গেল, গিয়ে সে দেখতেছে বন্ধুর পালস ধরে পালস আছে নাকি, দেখতেছে যে হ্যাঁ পালস আছে, তার বন্ধুর পালস আছে, তো শরীরটা একদম কেমন জানি গরম হয়ে গেছে, তো সে বন্ধুকে তাড়াতাড়ি ওখান থেকে টেনে টেনে মানে সে উঠাতে পারছে না, কারণ তার শরীরে সব ওজন ছেড়ে দিচ্ছে বন্ধু, তো বন্ধুরা সে টেনে টেনে দুই হাতের নিচে হাত দিয়ে টেনে টেনে নিচ্ছে, তো সে টেনে টেনে যখন নাকি একদম কর্নারে নিয়ে আসছে, তার কাছে মনে হলো গাছের উপর থেকে একজোড়া চোখ জ্বলে উঠল, মানে একজোড়া চোখ হঠাৎ করে অন্ধকারের মধ্যে জ্বলে উঠলো মনে হলো, প্রচন্ড ভয় পেয়েছে আনন্দ, সে কোনো মতে দ্রুত পেছন ফিরে হাঁটা শুরু করলো বন্ধুকে নিয়ে, এবং সে মনে মনে তার ধর্ম মতে তার কিছু মন্ত্র ছিল সেগুলো পড়া শুরু করলো, পড়তে পড়তে সে টেনে তার বন্ধুকে নিয়ে আসলো একেবারে সে আগুনের কাছে, এনে সে বন্ধুকে শোয়াই দিয়ে সে দেখলো যে এতক্ষণে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি সে হাত পা মানে ঘষা শুরু করলো, এবং তার পালস দেখতেছে, দেখে পালস আছে স্লো হয়ে গেছে পালস, মানে ভয়ঙ্কর অবস্থা, সে তাড়াতাড়ি বন্ধুকে টেনে এবার তাঁবুর মধ্যে ঢুকাইল, এবং তাঁবুর মধ্যে ঢুকায় তার শরীরে যে ব্ল্যাঙ্কেটের মতো যে তাঁবুর ইচা আছে স্লিপিং ব্যাগের ওইটা পরায় দিল, পরা দিয়ে দেখতেছে কি অবস্থা, এবং সে পাশে বসে আছে এবং তার মতো সে মন্ত্র পড়তেছে। অনেকক্ষণ পর সে তাঁবুর পাশ থেকে, তাঁবু তো তাদের বসে আছে, তাঁবুর পাশ থেকে খুব রাজভারী কণ্ঠে সেই যে ঋষি ছিল তার কণ্ঠ শুনল, তোদের না মানা করছিলাম না জায়গাটাকে অপবিত্র করতে, তো আনন্দ বলতেছে যে ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে যাইতে দেন, আমাদেরকে কিছু করেন, আমাদেরকে যাইতে দেন। তো এরপর আনন্দ আর কোনো কণ্ঠ শুনল না, এবং কোনো পায়ের শব্দ নাই, কিচ্ছু নাই, শুধু তাদের ওই সামনে যে আগুন জ্বালাইছিল সেই পাতা পটপট ফুটতেছে যতগুলো, এরকম আলোটা আস্তে আস্তে নিষ্পব হয়ে আসতেছে তাঁবুর ভিতরে, আলো কমে আসতেছে, তো সে তার বন্ধুর হাত ধরে ধরে বারবার দেখতেছে যে বন্ধুর হার্টবিট আছে কিনা, তো এক সময় সে বন্ধুর কপালে হাত রাখলো, দেখলো কপালে জ্বর, এবং ঠিক তখনই তার বন্ধু ফট করে চোখ খুলল, চোখ দিয়ে খুলছে দেখতেছে বন্ধুর চোখ দুটো সাদা, মানে ভেতরে মনিটা উল্টে আছে, উপর দিকে চলে গেছে। সে তো খুবই ভয় পেয়েছে, মানে আনন্দ এক লাফে পিছে চলে আসছে। তো বন্ধু তাকে বলতেছে গড়গড় করে যে তবরে না কইছিলাম, বন্ধুর কণ্ঠ দিয়ে বেরোচ্ছে, মানে তার বন্ধুর আদিত্যর কণ্ঠ দিয়ে বেরোচ্ছে, তবরে না কইছিলাম এইখানে আকাম করতে না, নোংরা করতে আইসোস। তারপরে অকথ্য ভাষায় কিছু গালাগালি দিল, মানে ভয়ে এখন মানে আনন্দর একবার আত্মাকে বেজাচ্ছে, আনন্দ ভয়ে আর মনে করছে সে এখন পারলে এখন থেকে তাবু থেকে বেরে ছুটে বের হয়ে যায়, তো বেরোতে পারতেছে না। তার সে বুঝতে পারছে তার বন্ধুর উপর কিছু ভর করছে। তো সে তাড়াতাড়ি ওখানে বসে বসে তার মতো মন্ত্র পড়তেছে, তা দেখতেছে তার বন্ধুর কণ্ঠে কিছু একটা হাসতেছে, খ্যাক 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 করে হাসতেছে, ভয়ঙ্কর হাসিটা। তো সে আর কিছু করতে পারতেছে না, সে মনে মনে মন্ত্র পড়তেছে, একটু পর বন্ধুর হাতটা ধরে ধরে দেখতেছে। তারপরও তার বন্ধু কিন্তু তাকে কোনো ক্ষতি করতেছে না, জাস্ট ওই যে কথাগুলো বলছে এবং হাসতেছিল। তো তারপরে সে মন্ত্র পড়তে পড়তে সে বলতেছে যে আমরা যদি এখানে কোনো দোষ করে থাকি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে এখান থেকে যাইতে দেন, আমাদেরকে যাইতে দেন। সে আবার শুনল তার বন্ধু হাসতেছে। তো এরকম কতক্ষণ পার হয়েছে, এক সময় ঝিমাইতে ঝিমাইতে আনন্দ ঘুমায় পড়ছিল, তার খেয়াল না, সে ঢলে পড়ছিল ঘুমে। তো কখন যে সকাল হয়েছে দিন হয়েছে সে বুঝতে পারেনি, উঠে সে দেখতেছে দাদার তাঁবুর উপর আলো পড়ছে। তো সে উঠে গেল, উঠে গিয়ে সে দেখল তার বন্ধু শুয়ে আছে, তার বন্ধুর গায়ে হাত দিল, দেখল যে হ্যাঁ এখনো হার্টবিট চলতেছে কিন্তু বন্ধু এখনো ঘুমে, মনে হচ্ছে একদম অচেতন। তো সে তার বন্ধুকে ডাকলো, বারবার ডাকলো। তো ডাকার পরে একটু পর আদিত্য চোখ মেলছে, খুব দুর্বল কণ্ঠে বললে দোষ কি হয়েছে? তখন বলে কি হয়েছে তোর, তোর তুই তুই কালকে রাতে কি হয়েছিল তোর ওখানে? তো তার বন্ধু বলতে পারতেছে না, চুপ করে আছে অনেকক্ষণ। তারপর বলতেছে যে আমি ওখানে গেলাম জল বিয়োগ করতে, তো গাছের এখানে যখন দাঁড়াইছি হঠাৎ করে মনে হইল কিছু একটা এসে আমাকে জড়ায় ধরল, অন্ধকারের ভিতর থেকে এরকম বড় বড় দুইটা কালো অন্ধকার হাত, মানে আরো গাঢ় অন্ধকার এসে আমাকে জড়ায় ধরে টেনে গাছের দিকে নিয়ে গেল। আমার আর কিছু মনে নাই দোস্ত, আমি আমার শরীরে মনে হচ্ছে অনেক ব্যথা। তো তখন বলতেছে আদিত্য, তুই নামতে পারবি? আনন্দ বলতে নামতে পারবি? বলে আমি নড়তেই পারবো না। বলে না তাহলে তো হবে না, তোদের চেষ্টা করতে হবে নড়ার, কারণ এলে এখান থেকে আমাদের নামতে হবে, আমাদের যাইতে হবে, আমরা তো এখানে একদিন থাকতে পারবো না। তো অনেক কষ্টে সে বন্ধুকে হাত পায়ে এরকম ডলে দিল, এই মেসেজ করে দিল, বলল চোট। তো অনেক কষ্টে উঠে দাঁড়ালো আদিত্য, দেখলো যে একদম সে এবং তার গায়ে জ্বর, প্রচন্ড জ্বর। তো আনন্দ বারবার তাকে বলল যে তুই মানসিকভাবে স্ট্রং থাক, আমরা একটু নামবো, অসুবিধা নাই। তো আনন্দ যেটা করলো, সে আগে কোমরে দড়ি বেঁধে দিল আদিত্যকে এবং নিজের গায়ে কোমরের সাথে দড়ি বাঁধল, এবং সে দড়িটা ধরে রেখে দুই হাতে ধরে বলে এবার তুই আস্তে আস্তে নাম। আদিত্য ওই খাড়া অংশটা আস্তে আস্তে নামলো এরকম, এবং সে আদিত্যর কাছে যে ব্যাগ ছিল যতটুকু পারছে নিজেরটাই নিছে, আর বাকি অপ্রয়োজনীয় জিনিসপত্র যা আনছিল, অনেক টুলস মুলস ছিল, এগুলোকে সে ফেলে গেছে এখানে, ন্যায়ও নাই সে নিয়ে, কারণ এত কিছু বইতে পারবে না সে। তো আদিত্যকে সে ওখান থেকে আস্তে আস্তে নামালো, দেখলো আদিত্য অনেক কষ্ট হলো নামলো ওইটুক জায়গা, খাড়া জায়গা, তারপর সে নিজে নেমে আসলো। এবং পুরো টাইমটাতেই সে নামার পথে আদিত্যকে আগে রাখলো এবং আদিত্যর সাথে নিজের সাথে দড়ি বেঁধে রাখলো যাতে পড়ে না যায়। যাই হোক, তারা সমতলে যখন নামছে তখন হাঁটা শুরু করলো। তো আদিত্য মাঝে মাঝে পারতেছে না, একদম পড়ে যাচ্ছে, তো সে তো আদিত্যকে তুলে ধরে আবার কাঁধের মধ্যে হাত দিয়ে নিয়ে যাচ্ছে। তো যেখানে তাদের এগারোটা বারোটা বাজার কথা, সেখানে তারা পৌঁছালো যে প্রায় চারটার সময়, ওখানে ওই যেখানে তাদের মিটিং পয়েন্ট ছিল তাদের সেই গাইডের সাথে। তো ওখানে দাঁড়ায় এসে চিন্তা করতেছে গাইড কই, গাইডটাও কেউ নাই ওখানে, কেউ নাই। তো অনেকক্ষণ ওয়েট করতে বসে, প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করার পর দূর থেকে দেখলো যে একজন মানুষ আসছে এবং তার সাথে আরো কয়েকজন মানুষ। তো সে চিন্তা পারলো গাইডকে, গাইড তাদের দিকে দৌড়ে আসছে, ততক্ষণ আদিত্য পড়ে গেছে মাটিতে আবার। তো এরকম সবাই মিলে আসছে, এসে তারা মানে পাঁচ ছজন মানুষ, তারা এসে আদিত্যকে নিয়ে নিল, উঁচা করলো এবং তাকে নিয়ে সেই যে কাছের যে পাড়া সেখানে গেল। তো সেখানে যাওয়ার পরে সেখানকার দেখলো যে ওখানে একজন তাদের বৈদ্য ছিল আর কি, যিনি চিকিৎসা করতেন, কবিরাজ বৈদ্য যেটাই বলেন। তো সে তাকে নিয়ে বলল যে ওকে তো ওখানকার বধ যে আত্মা আছে সেটা এখানে ধরছিল ওকে, মানে তাদের মতে আর কি, সে বদ্ধের মধ্যে যে ওইখানে একটা এরকম মানে দুষ্ট আত্মা আছে, সে ওখানে তাকে ধরছিল এবং ওই জায়গাটা খুব খারাপ, এর মধ্যে দুষ্ট একটা আত্মা তাকে আসর করছিল। তো যেটা সেই তারা ভয় পায় এবং বলতেছে যে এইটাই মানুষ ভয় পায়, এখানে যায় না, ওই জায়গায় এরকম আছে। তো ওখানে কি হয়েছিল জিজ্ঞেস করে তখন আনন্দ বলে যে এরকম এরকম আমরা গেছি, এরকম দেখছি, ওখানে এক ঋষি ছিল। বলে কিসের ঋষি? ওই ঋষি মারা গেছে প্রায় এখান থেকে মাসখানেক আগে, মাসখানেক আগে ওখানে একটা, এখানে একটা ঋষি ছিল, সে ঘোরাঘুরি করতে এখানে, তো মাসখানেক আগে সে মারা গেছে, সে নাই, তার ওখানে নাই, প্রত্যেকের ঋষিকে দেখছো। যাই হোক, তারা বলে যে এই ঘটনা, যাই হোক, তারপরে ওখানে রাতের বেলা সে বৌদ্ধ ওখানে তার মতো একটা ই করে, রিচুয়াল করে, পরে সেইখানে হাজির করে আদিত্যর উপর ওইটাকে এবং তাকে বলে যে ছেড়ে যেতে। তো সে ছাড়তে চায় না, সে বলে যে আমি এর প্রাণ আস্তে আস্তে কেড়ে নিব, আস্তে আস্তে করে প্রাণ খাবো, ওর প্রাণ শক্তি আস্তে আস্তে করে খেয়ে নিব। তো বৌদ্ধ নাকি অনেক রকম রিচুয়াল করে, যেই বৌদ্ধ সেখানে ছিল সে অনেক রকম রিচুয়াল করে আস্তে ধীরে তাকে ওই সময় ই করে দেয়, মানে ওখান থেকে সরায় দেয়, এবং আদিত্যর হাতে পায়ে সে কিছু বেঁধে দেয় জিনিসপত্র তার মতো বেঁধে দিয়ে বলে যে এই ছেলেকে তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে যে ওইখানে যে তিনি বলে যে ওখানকার যে তাদের যে প্যাগোডা আছে ওখানে নিয়ে তার ওখানকার যে ই থাকে ধর্মগুরু আছে তার কাছ থেকে এটার ই নাও। এই বলে বৈদ্য তাদেরকে বিদায় দেয় এবং খুব দুর্বল ছিল আদিত্য, আদিত্যকে নেওয়ার জন্য আরো একটা এক্সট্রা মানুষ নেওয়া হয় এখান থেকে, নিয়ে তাকে শেষ পর্যন্ত তারা পৌঁছায় অনেক কষ্টে, শেষ পর্যন্ত মূল শহরে পৌঁছায়। সেখান থেকে তারা যোগাযোগ করে আনন্দ আদিত্যর বাড়িতে এবং সেখান থেকে তারা বাড়ির থেকে ওই যে গাড়ি ভাড়া করে পাঠায়, একদম সেই গাড়ি ভাড়া করে পাঠায়, সেই গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। তো পরবর্তীতে আদিত্যর চিকিৎসা হয়েছিল, সে অনেকদিন অসুস্থ ছিল এবং সে নাকি বেশ অসুস্থ থাকত। আর আরো আশ্চর্য ব্যাপার হচ্ছে আদিত্যর যে ক্যামেরার রিলটা ছিল সেটা যখন ডেভেলপ করা হয় তখন তাদের প্রথম দিকের কিছু ছবি কিন্তু ঠিক ছিল, যেটা নাকি আদিত্য আগে তুলছিল দিনের বেলা, সে রাতের যে ছবিগুলো সেগুলো সবই মানে বার্নড আউট টাইপের আসছে, মানে কোনো কিছুই দেখা যায়নি ঠিকমতো, কেমন লালচে লালচে ঘোলা ঘোলা। তবে এর মধ্যে একটা ছবিতে খুব অস্পষ্টভাবে আদিত্যকে বোঝা যাচ্ছিল এবং তার পেছনে মনে হচ্ছিল জল জলে দুইটা চোখ, মানে একটা অস্পষ্ট অবয়বের মতো। ছবিগুলো আদিত্যর ফ্যামিলি ভয়ে পরে ওগুলো নষ্ট করে ফেলে, তারা সেই ছবি বা রিল কিছুই আর সংরক্ষণ করেনি। তো এই হচ্ছে ঘটনা যেটা আমি আমার মতো করে শেয়ার করলাম, তানভীর পাঠিয়েছিল আমাদের ঘটনাটা, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, আমি আমার মতো ঘটনাটা শেয়ার করেছি আপনাদের কাছে এবং নামগুলো যথারীতি ছদ্মনাম ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের কাছে ঘটনাগুলো কেমন লেগেছে জানাতে আমাদেরকে ভুলবেন না, আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbotore@gmail.com, পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা অথবা কোনো মিথ বা লেজেন্ড পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। আর এখন চলে যাব পরবর্তী ঘটনায়, আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। আর আমি ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না। আরো একবার চলে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আলামিন সিরাজগঞ্জ থেকে। আলামিন তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা, তখন তিনি বেশ ছোট ছিলেন, কৈশোর পার হচ্ছেন কেবল, এরকম একটা সময় ঘটেছিল তার সাথে ঘটনাটি, তিনি শেয়ার করেছেন আমাদের সাথে। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে শেয়ার করি। আমি চলে যাব আলামিনের ঘটনায়। এই ঘটনায় আলামিনের সাথে আলামিনের মামাও ছিলেন, দুজন মিলে এক্সপিরিয়েন্স করেছেন। 2011 সালের ঘটনা, তো বেশ অনেক বছর কিন্তু হয়ে গেছে। আর এই ঘটনাটা বলার আগে আরো কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে মাছ পিসাচ সম্পর্কে। আপনারা অনেকেই ঘটনা শোনেন, ঘটনা শুনে মন্তব্য করেন যে এই ধরনের ঘটনা কি ঘটতে পারে বা এরকম কি ঘটে, মাছ পিসাচ কি আসে, এই ঘটনাগুলো এত কমন কেন। এটা কিন্তু আমি আপনাদেরকে বলি যে এইরকম অনেক ঘটনা কিন্তু ঘটে, মানে গ্রামে যা শোনেন বা গ্রামের মানুষের মুখে যা শোনেন বা গ্রামে যারা বসবাস করেন তারা যা এক্সপিরিয়েন্স করেন সেগুলোর মাঝে কিন্তু নিখাত সত্যি লুকিয়ে আছে। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই ঘটনার উদাহরণ আমি আগেও দিয়েছি, আজকে আবার দিচ্ছি, যেহেতু মাছ পিসাচের ঘটনা শেয়ার করব বুঝতে পারবেন ব্যাপারটা। একদিন এই শহরেই, এই যে আমার বাড়িতেই, ছাদের উপরে বসে আছি, তখন শীত আসি আসি করছে, এরকম একটা সময়। সেই সময় আমি আর আমার এক ছোট ভাই ছাদে বসে আছি, দুজন বসে গল্প করছি, তো বিভিন্ন রকমের গল্প, একদম উপরে ছাদে বসেছি একদম উপরে, এবং পাশে আশেপাশে তখন দুই পাশে তিন পাশেই বিল্ডিং ছিল না, মানে তিন পাশের বিল্ডিং ই আমার থেকে নিচু ছিল। ওখানে বসে গল্প করছি, বিভিন্ন রকমের গল্প, উত্তর দিকটা পুরোই খোলা, শীত যখন আসি আসি করছে বাতাস কিন্তু দিক থেকে ভেসে আসে। তো বিভিন্ন গল্পের মাঝে আমাদের গল্পে চলছে সেই মাছের গল্প চলে আসলো, রান্নাবাড়ার মাছের গল্প, মানে ভৌতিক কিছু না, যে কোন মাছ খেতে ভালো লাগে, কোন মাছের টেস্ট কেমন ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন রকম মাছের কথা বলছি, তো এই মাছের গল্প যখন হচ্ছে তখন কিন্তু রাত প্রায় 10:30 এরকম বেজে গেছে। তো এরকম সময় হঠাৎ করে একটা গন্ধ বা অডর আমার নাকে আসলো। সেই অডরটা হচ্ছে অনেকটা মাছের গন্ধ, যেমন আপনি যদি কোনো কালভার্টের উপর যেখানে মানুষ মাছ ধরে এরকম জায়গায় কিন্তু আমি গিয়েছি, চলাফেরা করেছি এইখানে বা বিদেশে, পিয়ারের উপর যেখানে মাছ ধরে মানুষ, মানে বেশ যারা বৈশালরা বসে যেখানে, সেই জায়গায় কিন্তু একটা একটা অডর বা একটা গন্ধ চলে আসে, মাছের গন্ধ। সেই গন্ধটা ওই জায়গাটা ছেয়ে গেল, যেখানে আমি আর সেই ছোট ভাই বসেছিলাম পুরো জায়গাটাতে মাছের গন্ধে ছেয়ে গেল, এবং আমি খুব স্পষ্টতই পাচ্ছিলাম গন্ধটা, এবং মনে হচ্ছে যে আমার নাকের আশপাশে ঘোরাফেরা করতেছে বাতাসের বিভিন্ন বাড়িতে, কিন্তু এমন কিন্তু কিছু ছিল না সেখানে যেখান থেকে মাছের গন্ধ আসবে। বাসার নিচের অংশ, আমি বলবো যে পেছনের অংশও যদি হয় হয়তো কেউ ময়লা ফেলতে পারে, বাট সেটা অনেক নিচে, ওখান থেকে প্রায় 70-75 ফিট নিচে সেই অংশটা, সেখান থেকে ময়লার গন্ধ এত উপর উঠে আসবে না, আসার কথাও না। আচ্ছা, কারো বাড়িতে কাটাকাটি করলে, সেটাও আমাদের থেকে বেশ খানিকটা নিচে, অন্যান্য যেখানে আমরা বসা সেখান থেকে বেশ খানিকটা নিচে পেছনের কারো বাড়ি, প্রায় 10-15 ফুট নিচে, নর্মালি আসার কথা না 10:30 সময়, এবং আমি কিন্তু চোখ বুলাচ্ছি আশেপাশে, কোনো বাড়িতেই কিন্তু ওইখানে ওই ওই অংশে কোনো আলো টালো জ্বলছে না বা ওরকম মানুষের আনাগোনা বোঝা যাচ্ছে না। সুতরাং মাছের গন্ধটা হঠাৎ করে বেশ প্রকটভাবে আসছে, আর বেশ কাঁচা মাছের গন্ধ, মানে মাছ তুললে বৈশালটা মাছ ধরার পর যে গন্ধটা হয়, আপনারা যারা মাছ ধরেন আপনারা সেটা বুঝতে পারবেন, সেই গন্ধের সাথে আপনারা খুব পরিচিত, সেরকম গন্ধ কিন্তু ছড়িয়ে গিয়েছে আশেপাশে। আর ছাদে তো এই হঠাৎ করে এরকম মাছের গন্ধ আসার প্রশ্নই আসে না, এবং আমরা কিন্তু তখন মাছ নিয়ে আলাপ করছিলাম, বিভিন্ন মাছের এবং টেস্ট নিয়ে, যে এই মাছ এরকম টেস্ট, সেই মাছ এরকম টেস্ট, এইভাবে খেলে এরকম লাগে। তো আমি হঠাৎ করে বললাম ছোট ভাইটাকে, ও একটু ভয় পেত, আবার ভূতের ভয়টা একটু বেশি পেত, আমি ওকে বললাম তুমি কি মাছের গন্ধ পাচ্ছ আশেপাশে? তো সে একটু থতমত খেয়ে মানে নাকটা এদিক ওদিক করে বলল, জি ভাই, মনে হচ্ছে মাছের গন্ধ আশেপাশে। আমি বললাম যে দেখো, আমরা যখন মাছ নিয়ে আলাপ করতেছি এই ধরনের আলাপে কিন্তু অনেক সময় ওই মাছ পিসাচ ঘোরাফেরা করে, আমরা খোলা ছাদের উপর এত রাতে। তো ভয় পেয়ে গেল, সাথে সাথে আমাকে বললো কি ভাই চলেন নেমে যাই। আমি বললাম না না নামবো কেন, বসো গল্প করি। সে তো ও আর থাকতে রাজি না, ও বলো ভাই চলেন না, আমি রাত হয়ে গেছে আমার বাসা যেতে হবে। তো তখন আস্তে ধীরে নেমে আসলাম। ব্যাপারটা কিন্তু খুব আশ্চর্যজনক, এটা কিন্তু এরকম হয় এবং আমি অতীতেও এরকম পেয়েছি, ব্যাপারটা কিন্তু ঘটে, এবং গ্রামের মানুষরা অনেকেই বলেছেন তারা এই ধরনের জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেন। এবং গ্রামে আমি গভীর রাতে, আমি একটা গ্রামে, এই যে এখন যার ঘটনা শেয়ার করবো আলামিন, সেই সিরাজগঞ্জের ঘটনা শেয়ার করেছে, ওখানকারই কোন একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম, মানে এই ধরনের এই ভূত বা এগুলো সম্পর্কিত কাজেই গিয়েছিলাম। যাই হোক, আমরা অনেকেই ছিলাম, রাতের বেলা মোটরসাইকেলে করে, রাত প্রায় তখন 2টা বাজে, যাচ্ছি একদম এরকম গ্রামের রাস্তা দিয়ে, তখন কিন্তু কালভার্টের উপর দিয়ে যাচ্ছি, সেখানে দেখছি প্রচন্ড রকমের মাছের ঘ্রাণ বা গন্ধ, এরকম মানে মাছের গন্ধ, মেছো গন্ধ। তো আমার পিছনে এক ভাই বসা ছিলেন, বন্ধু বৎসল, তিনি বলছেন, ভাই নামটা এখানে উল্লেখ করলাম না, তিনি বলছেন যে ভাই মাছের গন্ধ পাচ্ছেন? আমি বললাম যে হ্যাঁ মাছের গন্ধ তো আসতেছে নাকে। তিনি বলতেছেন এটা কিন্তু একদম ফ্রেশ মাছের গন্ধ, মনে হচ্ছে এই মাত্র কেউ মাছ উঠাই নিয়ে গেছে এখান থেকে, জাস্ট লাইক দ্যাট, যে মাছ কিন্তু মানুষ ধরে গেছে অনেক অনেক আগে, চলে গেছে এখান থেকে। আমি বললাম আপনি কিভাবে জানলেন? বলে ভাই আমাদের এলাকা আমি তো জানি, আমার নানাবাড়ি এলাকা, আমি জানি না এখানে মানুষ মাছ ধরে এই রাত 8-9টা পর্যন্ত, এরপর কেউ থাকে না এখানে, জায়গাটা খারাপ, ভয় পায় মানুষ, অনেকে অনেক কিছু দেখছে। তো যাই হোক, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল ওখানে মাছের গন্ধ একটু পরপর আমাদের নাকে বাড়ি মারছিল। ওই কালভার্ট পার হয়ে যাওয়ার পর আমরা বেশ গাছগাছালির মধ্যে দিয়ে গেছি, এবং যেতে যেতে আমরা যখন যে জায়গায় যাচ্ছিলাম, আসলে একটা জায়গা দেখার জন্য যাচ্ছিলাম, সেই জায়গায় যেতে গিয়ে একটা মাটির রাস্তা থেকে পাশে মোটরসাইকেল থেকে পড়ে গেলাম দুজনই, এবং তারপর আবার উঠলাম। তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু এই জন্য বললাম যে গ্রামের কোন ইনসিডেন্ট যখন শুনবেন আপনারা এইটা ওরকম মন নিয়েই শুনেন। হ্যাঁ, অনেকে কিন্তু এইটাকে নিয়ে অনেক কথা বলেন, সেরকম বলার কিছু নাই। তা আমি এখন আলামিনের ঘটনা চলে যাব, অনেক ঘটনা বলে ফেললাম এর মাঝে। আলামিন এবং তার মামা 2011 সালে, তারা তখন কেবল কৈশোর পার করছে, মানে কৈশোর থেকে যৌবনের দিকে যাচ্ছে এরকম একটা অবস্থা, তো এই সময় একটু উড়ু উড়ু মন থাকে, ঘোরাঘুরি করার মন থাকে। তো তারা বেশ আড্ডা দিত একসাথে, মামার সাথে তার বয়সের ডিফারেন্স 1 বছর। তো মামা আর আলামিন দুজনে এদিক ওদিক যেত, গল্প করত, আড্ডা দিত, তাদের সে সবকিছুই ছিল মামা আর ভাগ্না কেন্দ্রিক। তো তারা এর মাঝে একটা কাজ করত, মামা ভাগ্না মিলে বাসার থেকে মাঝে মাঝে তাদেরকে বলতো যে তাদের আবার, তারা হচ্ছে গৃহস্থ ফ্যামিলি, বাসার থেকে তাদের যেই জিনিসপত্র তারা উৎপাদন করে, জিনিসপত্র যেমন সরিষা বা ইত্যাদি জিনিস, তারা ধান বা চাল, এগুলো মাঝে মাঝে হাট যে বসে সেখানে হাটে বিক্রি করতে বলতো। তো আলামিন ওইবার ডিসাইড করলো, তখন এরকম শীত পড়তেছে, আলামিন চিন্তা করলো এবার হাটে যাব, গিয়ে দেখি ঘোরাঘুরি করবো, হাটের পাশে মেলা বসে এবং মেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস, মুরালি টুরালি অনেক কিছু বিক্রি করে, আরো অনেক কিছু আছে এবং মেলা দেখতে খুব সুন্দর, নাগরদোলা চলে, এই চলে সেই চলে, আলোকিত হয়ে যায়, খুব মজার। তো সেই চিন্তা করলো যে ওখানেও যাবো ঘুরবো। তো সে তার মামা রবিউলকে বলে যে মামা বাসা থেকে কিন্তু জানি বা নাও, আমরা যাই হাটে বেচি, বেচে ওখানে ঘোরাঘুরি করে আসি। তো তার মামা সরিষা নিয়ে আসলো, তার মামা সরিষা নিয়ে আসলো আর আলামিন নিয়ে আসলো চাল, তাদের বাড়ি থেকে চাল নিল। তো দুজনে এই দুইটা বস্তা নিয়ে রওনা দিল, বাসায় বলে গেছে। তখন অলরেডি দিনের বেলা, মানে তখন বেলা মানে চড়তেছে আর কি, কেবল বেলা 10-11 বাজে এরকম সময়, বাসায় বলে তারা দুজনে রওনা দিছে। মানে তাদের আন্দাজ যে হাঁটাহাঁটি করে যেতে হবে ওইখানে, মোটামুটি তাদের যেতে ঘন্টা দুয়েকের মতো সময় লেগে যাবে ওইখানে। তারা হাঁটবে মূলত, মাঝখানে যদি তারা ভ্যান পায়, সে 3-চাকার ভ্যান আছে, ওখানে উঠে যাবে, না পেলে হেঁটেই যেতে হবে তাদের, বস্তা আবার আছে ভারী। তো দুই মামা ভাইগনা হাঁটতেছে, গল্প করতেছে, শীতের দিন মানে শীত তখন পড়তেছে, কেবল মজাই লাগতেছে গল্প করতে করতে, সামনে যাচ্ছে তারা দুজন এবং তাদের ইচ্ছাতে এই যেগুলো বিক্রি করে যে টাকা হবে সেটা দিয়ে টুকিটাকে এটা ওইটা কিনবে, মেলায় ঘুরবে, তারপর আসবে। তো গিয়ে তারা ওখানে গেল, গিয়ে একসময় হাটে পৌঁছালো, তখন অলরেডি দুপুর পার হয়েছে। তো দুইজনে তাদের মতো বিক্রির জন্য বসলো, গ্রামের হাটে যেটা হয় যারা নিয়ে আসে একটা পাশে বসে যায় তারা, এবং এখানে কিন্তু নট নেসেসারিলি যে নিয়মিত বিক্রেতা যারা তারা করে, গ্রামের গৃহস্থরা অনেকে কিন্তু সেই হাটে সাপ্তাহিক হাটে চলে আসে তাদের জিনিস বিক্রি করতে। ধরেন কারো বাসায় অনেক লাউ হয়েছে, তারা অনেক লাউ কেটে বাসার থেকে ওদের তাদেরই একজন মানুষ সেই লাউগুলো ঝাঁপিতে করে নিয়ে যায়, নিয়ে যে ওখানে বসলো একটা জায়গায় লাউ বিক্রি হয়ে গেল এরকম আর কি। আলামিন এবং রবিউল দুজনে মিলে বসলো তাদের জিনিস নিয়ে এবং বেশ খানিক্ষণ পরই তাদের বিক্রি হয়ে গেল জিনিসপত্র, সেই চাল এবং সরিষা বিক্রি হয়ে গেছে, মোটামুটি টাকা পয়সা হয়েছে হাতে, দুইজনে খুব খুশি। এবং তখন অলরেডি দুপুরটা পার হয়ে যাচ্ছে, দুইজনে মিলে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করতে আরো খানিকটা সময় লাগছে তাদের, বিকাল টাইপের হয়ে গেছে আর কি, একদম মানে আলো মানে কমে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো এই বিকেলেই মামা ভাইগনা দুজন তাড়াতাড়ি গেল যে বাসার জন্য কি কিনবে। তো দুই মামা ভাইগনার মধ্যে বেশ কথা হচ্ছে কে কি কিনতে চায়। তো মামা বলল যে আমি ইলিশ মাছ কিনবো, আমার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করে, এই রাজা ইলিশ যদি বড় পাই। তো ভাইগনা বললো যে হ্যাঁ মামা না অসুবিধা নাই, তোমার যে টাকা হয়েছে আমার টাকা হয়েছে, মাছ কিনতে পারবো, অসুবিধা নাই। আর মাছ কেনার পর সরষা টসা আরো টুকিটাকি সবজি টবজি নিয়ে নেব। তো দুজনে মিলে কথা বলে গেল যে দেখলো যে মাছের দোকানে আছে ইলিশ মাছ, ওখানে ওই যে বিক্রি করতেছে তার কাছে আসেই মানে কয়েকটা মাছ। তো দুইটা মাছ তারা নিল মামা ভাইগনা আলাপ করে, একটা চিন্তা করলো যে মামার বাড়িতে যাবে মানে নানু বাড়িতে তার, আর একটা তাদের বাড়ি আলামিনদের বাসা থাকবে। আর তার সাথে টুকিটাকি মশলা সবজি এগুলো কিনল, কিনে তারা দেখলো যে তাদের দুজনের হাতেই ব্যাগ বেশ ভারী হয়েছে, কিন্তু তাদের তো মেলায় যাওয়া দরকার। তখন একেবারে বিকেল প্রায় পড়ে গেছে, পড়ন্ত বিকেল। তো এই পড়ন্ত বিকেলে মামা ভাইগনা দুজন মিলে হেঁটে মেলার দিকে গেল। তো যে দেখতেছে মেলার এখান থেকে এখানেই বেশ শব্দ শোনা যাচ্ছে, বাঁশি টাশি বাজতেছে, গান বাজনা হচ্ছে ওখানে মেলার ভিতর যেটা হয় আর কি। তো দুজনে ঢুকে গেল মেলার মধ্যে টিকিট কেটে, এবং টিকিট আছে, টিকিট কেটে ভিতরে ঢুকলো, ঢুকে দেখতেছে বেশ মজার, তাদের চোখ মানে একেবারে অন্যরকম চকচক করতেছে, মানে মেলার মজা যেটা, বিভিন্ন রকম স্টল, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, খাবার দাবার, তারপরে সেই সব মুরালি ইত্যাদি, তারপর দেখা যাচ্ছে অনেক জায়গায় বাতি জ্বলে উঠছে, এই পড়ন্ত বিকেলে বাতি জ্বালায় দিছে, ঝকঝক করতেছে দুপুর, ভিতরে মাঝখানে দেখা যাচ্ছে চোরকি ঘুরতেছে, নাগরদোলা কঁচ কঁচ শব্দ হচ্ছে। তো মামা ভাইগনা তো পুরা মানে তাদের আগ্রহের শেষ নাই, তারা দৌড়ায় চলে গেল, গিয়ে সেখানে মোরগের ফাইট দেখলো, মোরগ লড়াই দেখলো, তারপরে ওখানে গিয়ে তারা রিং খেললো সেখানে, এইগুলো করতে করতে তারপর সেই মুরালি খাওয়া, আরো টুকিটাকি খাওয়া, এসব খেতে খেতে তাদের দেখা গেছে যে একেবারে অন্ধকার, তখন অলরেডি অন্ধকার, মেলায় বাতি জ্বলে উঠছে, জেনারেটর দিয়ে লাইট জ্বালাচ্ছে তারা, মানে বেশ অন্যরকম। এর মাঝে দুজনে ঘুরতে ঘুরতে যে নাগরদোলা উঠলো, সেখানেও লাইন ধরে উঠতে হয়েছে, খুব মজা পেল। নাগরদোলা থেকে নেমে মামা ভাইগনা দুজন হাঁটতে হাঁটতে সামনে গেল, দেখলো যে ওখানে ই হচ্ছে মানে গান হচ্ছে, ওই যে ইসের জারি গানের মতো আর কি, স্টেজ করে সেখানে হ্যাচাক লাইট টাইট লাগাই দিছে, বেশ অবস্থা। তো ওখানে দাঁড়ায় মামা ভাইগনা দুজন অনেকক্ষণ ধরে দেখলো, তো দেখতে দেখতে মানে বেশ সময় হয়ে গেছে। তো রবিউল বলতেছে আলামিনকে যে কিরে বেটা এখন তো এই রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, অনেক রাত হয়ে গেল, তো বাসায় আজকে দিবে না, এরকম রাতে চালি যে মাছ টাছ নিয়েছে, কি অবস্থা, চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি বেরোয় যাই। তো বলে রবিউল তাড়াতাড়ি হাঁটা দিল এবং তার সাথে সাথে আলামিন হাঁটলো, দুজনে বেরোয় আসলো মেলা থেকে। তাদের ভাল লাগতেছিল না, এত উৎসব মুখের একটা পরিবেশ পিছনে ফেলে বেরোয় আসতেছে, বলতেছে যে আরেকদিন আসবো না আমরা, হ্যাঁ আমরা আসবো না। তো আলামিন বলতেছে আর্লি আর্লি আসতে হবে, আর্লি এসে তা ঘুরলে পরে ফেরত যাওয়া যাবে তাড়াতাড়ি। তো রবিউল বলতেছে, আরে বেটা তাড়াতাড়ি ফেরত গেলে কি মজাই তো রাত্রেবেলা, এই যে লাইট জ্বলতেছে একটু পরে এখানে যাত্রা বসবে, কি সুন্দর, চল আরেকদিন আসবো না, ওই দিন সন্ধ্যার সময় রাত করে যাবো। বলতে বলতে দুজনে হেঁটে একেবারে ওই ওই বাজারের রাস্তা, হাটের রাস্তা থেকে বের হয়ে মেন রাস্তায় উঠলো, বাড়িতে যাওয়ার রাস্তা আর কি। বাড়িতে যাওয়ার রাস্তা হচ্ছে একেবারে এরকম সরু রাস্তা, সেখান থেকে হয়তো দুইটা তিন চাকার ভ্যান চলাফেরা করতে পারে পাশাপাশি, আর ওইখানে বালি ফেরে উঁচু করে অনেকটা বাঁধের মতো করে রাস্তাটা বানাইছে, আর দুই পাশে নিচু নিচু অংশে ফসলের মাঠ, এবং বিস্তীর্ণ ফসলের মাঠ, সরিষার চাষ করছে মানুষ এবং হলুদ সরিষা ফুল ফুটে আছে, আর চাঁদটাও উঠছে হলদেটে চাঁদ। তো চারপাশে এই ফুলের উপরে হলদেটা আলো পড়ে, আবার শীতের বাতাস যখন যাচ্ছে ফুলগুলো নড়তেছে, অন্যরকম একটা স্বর্গীয় দৃশ্য। তো মামা বলতেছে রবিউল আলামিনকে, যে বেটা দিনের বেলা গুল্লি পরে এরম দেখতে পারবি, কি সুন্দর, দেখ রাতে বেরেলিতেই দেখা যায়, রাতে মনে কর আরো গভীর রাতে যদি আমরা ওখান থেকে বেরোতাম যাত্রা দেখে কেমন লাগতো। বললে হ্যাঁ তা তো মজা লাগতো, কিন্তু এই মাছগুলা কে নিয়ে যাবে, সামনে কবরস্থান আছে না, বাড়ির কাছে যে কবরস্থান হিসাব আছে ওই তো পুরনো কবরস্থান, আলামিন বলতেছে। রবিউল বলে আরে কিচ্ছু হবে না, অসুবিধা নাই, এগুলা মানুষ বলে, মানুষ ভয় পায় অকারণে, ওই বাস টাস পড়া দেখলি বাসের উপর দিয়ে পাড়া দিবি না, বুঝছিস। এই বলে দুজনে হাঁটতেছে, আর কুয়াশা মাঝে মাঝে কুয়াশা বেশি বেশি এসে রাস্তা একদম ঢেকে ফেলতেছে, কুয়াশাগুলো বেশি আসতেছে অ্যাকচুয়ালি যেখানে মূলত যে বাস ঝাড় এবং গাছগাছালি সেখান থেকে, আর কিছু জায়গায় দেখা যাচ্ছে বাস ঝাড় সেগুলোর মধ্যে জোনাকি উঠতেছে, জোনাকি উড়ে একেবারে ছেয়ে ফেলতেছে জায়গাটা, মানে একটা কনস্টলেশনের মতো লাগতেছে। খুবই মানে আনন্দে আছে মামা ভাইনা দুজন, গল্প করতেছে আর মাঝে মাঝে শীষ দিয়ে গান গায়ে হাঁটতেছে। এরকম করতে করতে এক সময় তারা চলে আসছে বাসার কাছাকাছি, বাসার থেকে প্রায় তাদের প্রায় 40 মিনিটের পথ বাকি আর কি, বাসার মানে মোটামুটি এখান থেকে কবরস্থান হেঁটে যেতে 20 মিনিট, তারপরে বাসার 20 মিনিট এরকম দূরত্ব। তা হাঁটতে হাঁটতে একেবারে কবরস্থানে মাথা চলে আসলো, সেই জায়গাতে আসলে মূল একটা বিশাল বাস ঝাড় আছে, অনেক বড় বাস ঝাড়, এবং সেই বাস ঝাড়টা দুই পাশে হিসেবে রাস্তা, রাস্তার দুই পাশে বাস ঝাড়, মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। তো ওই ওই জায়গাটার কথাই বলছিল আসলে রবিউল, যে বাস টাস পড়ে থাকতে দেখলে ওটার উপর দিয়ে যাবি না, কারণ গ্রামে একটা কথা প্রচলিত আছে যে বাস যদি পড়ে থাকে সেটাকে ডিঙায় যেতে গেলে নাকি বাস উঠে যায়, মাঝে মাঝে নাকি ওই জিন ভূতরা এই কাজ করে, গ্রামে এটা প্রচলিত কথা, আর তাদের হাতে যেহেতু মাছ আছে এটা নিয়েও তারা একটু ওয়ারিড আর কি। তো যাই হোক, ঢুকলো বাস ঝাড়ের মধ্যে দিয়ে, কিন্তু দুজনের কাছেই সুন্দর লাগতেছে, কারণ বাস ঝাড়ের যে পাতাগুলো পড়ছে এগুলো কিন্তু একটার সাথে একটা বেশ ফাঁক, এবং চাঁদের আলো পড়ে বাস ঝাড়ের মাঝখানটা আলো আধারির মতো তৈরি হয়েছে, তো খুব সুন্দর লাগতেছে। মামা ভাইগনা দুজন হেঁটে যাচ্ছে, এবং তো পরে দেখলো কবরস্থান শুরু হয়েছে, এবং কবরস্থানটা এরকম হাতের ডান দিকে কবরস্থান, কিন্তু বাঁদিকেও কিছু কবর আছে, এই জায়গাটা যেহেতু বাস ঝাড়ের পাশেই আছে মানুষজন এই পাশে কিছু অ্যালোকেট করছে, তো হতে পারে যে এক সময় এই রাস্তাটা কবরস্থানের ভিতরে ছিল, কিন্তু পরবর্তীতে মানুষ রাস্তা বের করে নিয়েছে এখানে, কারণ আলামিন জানে যে তাদের বাসায় যাওয়ার জন্য আরেকটা অল্টারনেট রাস্তা আছে, সেটা হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়, সেখানে যেতে বেশ খানিকটা সময় লাগে। তো যাই হোক, হেঁটে যাচ্ছে, তো বেশ অনেকটা পার হয়ে গেছে বাসার, তারা এই সময় দেখতেছে ওই জায়গাতে একটা পুরনো গাছ আছে, সেই ম্যাগনি গাছ, বেশ এরকম হয়ে জন্মানো এবং বেশ পুরনো ওই গাছটা। তো ওই গাছটার গোড়ায় আসতে তারা চাঁদের আলোতে দেখতেছে, তারা কিন্তু কোনো বাতি টাতি নিয়ে যায়নি, এই চাঁদের আলো, হলদেটা চাঁদের আলো এটা পড়ছে, এটা দেখতেছে যে ওই গাছের গোড়ায় কেউ একজন বসে আছে। তো চিন্তা করলো কে বসে আছে, এরকম পা দুইটা রেখে দুই পাশে বসে আছে। তো আলামিন একটু ভয় পেয়েছে, সে মামার কাছে কাছে আসছে, এসে বলতেছে মামা কে বসা গাছের গোড়ায়, দাঁড়া দাঁড়া কেউ না, দেখ আর কেউ হবে হয়তো বসে রয়েছে এখানে। কাছে যেতে যেতে আলামিন আর বলছে মামা এত মহিলা মানুষ, যে শাড়ি পরা আর কি, বোঝা যাচ্ছে শাড়ি পরা, এবং দেখা যাচ্ছে বয়স্ক মহিলারা যেরকম সাদা শাড়ি একটা ছোট্ট পার দেওয়া থাকে সেরকম পরা, এবং পায়ের প্রায় গোড়ালির থেকে একটু উপর পর্যন্ত দেখা যাচ্ছে বসে আছে, এবং মাথায় যে কাপড় দেওয়া, কাপড় দেওয়ার এই পাশ থেকে তার সামনে কিছু চুল উঠতেছে বাতাসে, এটা বোঝা যাচ্ছে। আর এরপর বোঝা গেল যে পাশ থেকেও অনেকখানি লম্বা চুল বের হয়ে মানে ওই মাটির দিকে পড়ে আছে, এবং বোঝা যাচ্ছে যে চুলটা কাঁচা পাকা চুল, এই চাঁদের আলোতে বোঝা যাচ্ছে। তো আলামিন একটু ভয় পেয়েছে, বলছে কে, তো বলছে কেউ না, চুপ থাক, মা বলছে চুপ থাক, আমরা হেঁটে চলে যাই সামনে দিয়ে, অসুবিধা নেই, কথা বলিস না, গ্রামেরই কেউ হবে হয়তো, বুঝতে পারে আসে না কত পাগল টাইপের মানুষ আছে, বলতে বলতে তো পায়ে দিয়ে যাচ্ছে আর কি। ঠিক কাছে যখন চলে আসছে তারা, তাদের থেকে ধরেন 5 ফিট সামনে মহিলাটা হাতের ডান দিকে, কাছাকাছি আসতেই বলছে ও বাসারা কটে যাও, জিজ্ঞেস করতেছে সেই মহিলা ওখান থেকে, খ্যানখ্যানা গলা বয়স্ক মহিলার, কটে যাও, তো বলছে বাড়িতে যাই, কেন কি হয়েছে, মাছ নিয়ে যাচ্ছ দেখি, বলে মাছ নিয়ে যাচ্ছে, আপনি কেমন দেখেন ঘ্রাণ পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর ঘ্রাণ, দেখি দেখি মাছ দেখি এদিকে নিয়ে আসো দেখি কত দেখিলে। তো এই থতমত খেয়ে গেছে আলামিন, কিন্তু বেশ থতমত খাইছে। আর রবিউলও আসলে তারও তো বয়স বেশি না, এক বছরের ছোট বড় মা ভাই না, তো সে বলতেছে কিনছি কেন কিনছে, বলতে আসো আসো দেখা যাও দেখা যাও মাছটা দেখা যাও বলে সে এরকম বলতেছে, হাত দিয়ে ডাকতেছে। তো দুইজনই কাছায় গেছে মোটামুটি, তো রবিউল যে মাছটা তাকে দেখাইতে গেছে, তো দেখলো মহিলাটা হাত বাড়াইলো, তো হাতটা দেখে আলামিনের বেশ ভয় লাগছে, কারণ হাতগুলো লম্বা লম্বা আঙুল, আঙুলের গাঁটগুলা মোটা মোটা, মাথা চোখা এরকম চোখা গাঁট, কিন্তু মহিলার চেহারা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ মহিলা কিন্তু বসে আছে তাদের দিকে মুখ দিয়ে না, মহিলা বসে আছে আরেক দিকে মুখ দিয়ে, মানে যেই দিকে আলামিনদের বাড়ি সেই দিকে মুখ দিয়া, আর তাদের দিক থেকে সাইড দিয়ে কথা বলতেছে এবং হাতটাও বাড়াইছে এরকম করে, বাঁ হাতটা মানে অনেকটা বড় কোন শিকারী পাখির হাত যেরকম থাকে ওই রকম একটা হাত এরকম বাড়াইছে দেখি বলে, সেই মাছের যে ইটা ওটা নিয়ে নিছে হাতের থেকে। তো মাছটাকে রাখছিল আসলে রবিউল এমন ভাবে, মাছের কিন্তু ফুলকির ভিতর দিয়ে সুতা বের করে দিছিল যে মাছালা, সে ভেবে এইটা হাতের মধ্যে মানে ব্যাগের সাথে, ব্যাগের মধ্যে ঢুকায় ব্যাগের সাথে হাতের মধ্যে ওইটা সে রাখছিল বেচায়। তো আসলে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে রবিউল, এই মাছটা দেখানোর কথাই না, বা মানুষকে কেন দেখাবে সে, কিন্তু ওই মহিলা বলে দেখি দেখি বলছে, রবিউল সামনে গেছে আলামিন একটু দূরে দাঁড়াচ্ছিল, মানে সে একদম কাছে যায় নাই, তার ভয় লাগছে হাতটা দেখে। তো রবিউল যে মাছটা বাড়াই দিছে সামনে, মহিলাটা মাছটা হাতে নিল, নিয়ে বলতেছে হে হে অনেক ভাজার মাছ, অনেক সাধু মাছ এরকম বলতেছে। তো এটা শুনে তার কণ্ঠটা শুনে বা বলার ভঙ্গিতে প্রচন্ড ভয় পেয়ে গেছে আলামিন, আলামিন মানে সে পিছন ফিছে সে দৌড় দিবে। এই সময় দেখলো মহিলাটা উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় রবিউলকে এরভাবে করে ধাক্কা দিয়ে তার হাত থেকে ব্যাগটা কেড়ে নিল, আর রবিউল অবাক হয়ে মহিলার দিকে তাকায় ভয়ের চোটে তাদের বাড়ির দিকে দৌড় মারল, মানে রাস্তার দিকে। আর আলামিন দাঁড়ায় ছিল কিন্তু একটু দূরত্বে, আলামিন ছিল মানে মহিলার এই পাশে, সে তাকায় দেখে যে মহিলাটা মাছটা তুলে নিয়ে ঘুরছে তার দিকে। এক সেকেন্ডে সে দেখলো মহিলাটার চেহারার জায়গায় কোনো চেহারা নাই, মনে হচ্ছে অন্ধকার একটা ঘোমটা, হাতের মধ্যে মাছটা ধরা। আলামিন ঘুরে সে বাজারের রাস্তার দিকে আবার দৌড় দিল, ঝেড়ে দৌড়াচ্ছে সে আলামিন, আলামিনের মনে হচ্ছে যে তাকে কেউ ধরবে এরকম মনে হইতেছে, তাকে মনে হচ্ছে তাকে কেউ ধরবে, এবং সে বাতাস এসে বাড়ি কাচ্ছে তার গায়ে, তার কাছে মনে হইতেছে বাতাসের মধ্যে কিছু ভেসে আসতেছে। দৌড়াইতে 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 তার মানে একেবারে মানে প্রাণষ্ঠাগত অবস্থা, সে মনে হচ্ছে জ্ঞান হারায় ফেলবে, কারণ রাস্তার মধ্যে কোনো মানুষ নাই, শুনশান এই রাস্তা একটু আগে পার হয়ে আসছে সে আর তার মামা, আর তার মামা গেছে বাড়ির দিকে দৌড়ায় ভয়ে। মামা হয়তো আসলে হিতহিত জ্ঞান হারায় ফেলছে, কারণ তার হাত থেকে মাছের ব্যাগটা নিয়ে তাকে ধাক্কা দিচ্ছে হাত দিয়ে। তো এগুলো চিন্তা করতে করতে এবং অ্যাকচুয়ালি আলামিনের এই অবস্থা, সেও জ্ঞান হারানোর মতো অবস্থা, দৌড়েতে দৌড়েতে দেখলো দূরে একজন মানুষ আসতেছে। তো সে একদম দৌড়েতে দৌড়েতে মানুষটার কাছে গেলে দেখলো যে মানুষটা হেঁটে আসছে সাথে একটা সাইকেল। তো সে চিন্তা পারল এটা তার গ্রামেরই এক কাকা, মানে তারা কাকা ডাকে, সেই কাকা আসতেছে সাইকেল নিয়ে। তো সে বলছে কাকা বাঁচান বাঁচান বাঁচান। তো সে কাকা বলল কি হয়েছে, তো বলল কি হয়েছে মানে আমার কি হয় নাই, বলে কি বলে যে এরকম এরকম ঘটনা ঘটছে সামনে। তো কাকা শুনে থেমে দাঁড়ালো, তিনি বেশ বিচক্ষণ একজন মানুষ, থেমে দাঁড়ায় বলল যে ওইদিকে যেহেতু এটা হয়েছে ওইদিকে যাওয়াটা মনে ঠিক হবে না, এক কাজ করো আসো সাইকেল নিয়ে ওইদিকে যাই, তুমি আমার পিছনে বসো। মানে আমার যে সাইকেল চালাইতে চালাইতে মনে হচ্ছিল একটু হাঁটি, এর জন্য সাইকেল ঠেলে আনতেছিলাম। তো তিনি আলামিনকে পিছনে ওই ক্যারিয়ারের উপর বসায় তিনি সাইকেল চালানো শুরু করলেন, আলামিন তাকে ধরে রাখছে। তো আলামিন ভয়ে কাঁপতেছে, সে একটা শাল পরা ছিল, শালটা ভালো মতন পেঁচায় শরীরে, সে ভয়ে কাঁপতেছে এবং সিটটার ধরে রাখছে দুই হাতে। আর ওই কাকা সাইকেল চালায় চালায় ওই যে ঘোরা রাস্তা যেটা সেটা দিয়ে তিনি যাওয়া শুরু করলেন। তো এক সময় তিনি বাসায় এসে পৌঁছালেন আলামিনদের বাসায়। তো কাকার বাসা আবার আলামিনদের বাসা থেকে একটু দূরে, কিন্তু তিনি আলামিন এবার ভয় পেয়েছে দেখে তিনি আলামিনকে এই বাসায় দিয়ে আসতে গেছেন। তো তিনি এসে আলামিনকে বাসায় যখন রাখলেন, আলামিনের বাসায় হইচই, রাত হয়ে গেছে, কি রে তোরা দুজন কই এত রাত্রে? তো সেই কাকাও তার বাবা মানে বললেন আস আস্তে আস্তে, এই করেন না ছেলে বইকেন না, এর ভয় পেয়েছে রাস্তার মধ্যে আর ই আসছে নাকি, ওই তার ঈশের কথা জিজ্ঞেস করলো, মামার কথা রবিউল কই। তো তার বাসা বললো না রবিউল তো আসে নাই, এই তো টেনশনে পড়ে গেল বাসায় সেই কাকা সহ যে রবিউল কোথায়। তো তাদের বাসার থেকে মানুষজন বেরোলো, সেই কাকা সহ বেরোলো তারা, তিনি তার সাইকেল ওখানে রেখে ওদের সাথে গেলেন। হাঁটতে হাঁটতে ওই পথে গিয়ে যেই পথ দিয়ে আসার কথা, আস্তে আস্তে দেখলেন যে রাস্তার পাশে এক পাশে রবিউল পড়ে আছে। তো রবিউলকে যে তারা ধরলো, ধরে দেখলো একদম শরীর ঠান্ডা হয়ে গেছে এবং তার মুখের দুই পাশে আঁচড়, তার মুখের দুই পাশে আঁচড় এবং সে পড়ে আছে এখানে। তো তাকে তাড়াতাড়ি নিল, তারা উঁচু করে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে তাড়াতাড়ি গায়ের মধ্যে তেল মালিশ করলো, ই করলো, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। তো এক সময় তার মানে দেখলো যে জ্বর, শরীরে জ্বর বেড়ে গেছে, বেশ জ্বর বেড়ে গেছে। তো ধোয়া দুরুদ পড়তেছে বাসার মধ্যে, কাকাও বেশিক্ষণ থাকতে পারলেন না, তিনি বললো যে আমি যাই বাসায়, তবে ওকে কালকে চিকিৎসা করেন। তো বলে তিনি চলে গেলেন। তো আলামিনরা বাসায় খুব অ্যাংশাস ছিল, রাতের বেলা অনেক প্রলাপ বকতেছিল রবিউল, তার মানে সে কি বলতেছে সে জানে না, হাসে, ঘুমের মধ্যে হাসে, কি কি বলে। তো যাই হোক, ভোরের দিকে দোয়া পড়তে পড়তে রবিউলের বাবা মা তারা ছিল, মানে নানা নামু যারা ছিলেন আলামিনের, দোয়া পড়তে পড়তে এক সময় ঘুমাইল, মানে রবিউল মনে হলো যে শান্তভাবে ঘুমাইছে। তো সকালে দেখা গেল রবিউলের শরীরে অনেক জ্বর, কিন্তু সে স্বাভাবিক বোধে আছে আর কি, স্বাভাবিক সেন্সে আছে। তো তাকে তারা জিজ্ঞেস করলো কি হয়েছিল রাত্রেবেলা, কি হয়েছিল তোমার? তো বলে যে আমি তো আলামিনের সাথে আসতেছিলাম এরকম মাছ নিয়ে, মনে হলো যে মহিলা কি বললো আমি বুঝলাম না, মাছ দেখাইতে বললো, আমি তাকে মাছ দেখাইতে গেলাম, সে মাছটা টেনে নিল, তারপর আমি যে দৌড়াইছি সামনে, যে মনে হলো আমার সামনে সে দাঁড়ায় আছে, আমাকে একটা থাপড় মারলো, একটা থাপড় মারলো আমাকে, এই থাপড়ে আমি রাস্তার পাশে যেয়ে পড়ছি। তো সে গালটা হাত দিল, দেখলো যে হ্যাঁ ওইখানে আসলে আঁচড় লাগছে তার গালের মধ্যে, এরকম তারা দেখতেছে তিনটা নখের বড় আঁচড় তার গালের মধ্যে, এবং সে ওখানে মানে পড়েছিল আর কি। তো যাই হোক, পরবর্তীতে তারা বাসায় একজন আলেমকে নিয়ে আসলেন মসজিদ থেকে, আলেম এসে তাকে দেখে দোয়া দুরুদ পড়লো এবং বলল যে ওকে তো আসর করছিল, মানে ওই রাস্তার মধ্যে পেয়ে আসর করছে এবং ওর উপরে আসরটা রয়ে গেছে এবং একাধিক দিনের আসর আছে। তো যাই হোক, এটা দেখি ওরা ছাড়াইতে হবে। আর ওর সে মাছগুলো কিন্তু নাই, মাছগুলো নিয়ে গেছে তার, তার যে উল্টা যে বাজার সদাই ছিল সেগুলো ওখানে পড়েছিল, মাছ নাই। তো যাই হোক, বলল যে ওকে ছাড়াইতে হবে, এগুলো আসর ছাড়াইতে হবে, আপাতত দোয়া দুরুদ পড়ে দিয়ে যেতেছি, একটা সময় সে রুকাইয়া করব এবং তারপরে দেখা যাক কি হয়। তো হুজুর নাকি চিকিৎসা শুরু করেন তার এবং পরবর্তীতে রুকাইয়া করেন, কিন্তু যেটা হইতো, যেটা আলামিনের এই মামা, এই রবিউল মামা, তিনি নাকি মাঝে মাঝে রাতের থেকে বাসার থেকে চলে যেতেন কোথায় বের হয়ে, এবং তাকে আর পাওয়া যেত না খুঁজে, একদম পরবর্তী কয়েকদিন নাকি পাওয়া যেত না, তারপর তিনি নাকি আবার ফিরে আসতেন। তো এটা নিয়েও আলামিন লিখছে যে এই মামার আরো ঘটনা আছে এটা নিয়ে, যে মামার এই হারায় যাওয়া নিয়ে সে কখনো সময় সুযোগ করে সেটা শেয়ার করবে। তো সে যদি শেয়ার করে তার মামার এই ঘটনা, বাকি ঘটনা সে বলছে যে মামার এই জিনের আসন নিয়ে তার কাছে ঘটনা আছে আরো, তাহলে সেটা তখন আপনাদের সাথে আমি শেয়ার করব যখন সে শেয়ার করবে। তো আপাতত এইটুকুই ছিল আলামিনের ঘটনা, আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করলাম। আমি জানি না আপনাদের কেমন লেগেছে এই মাছের ঘটনা, মাছ পিশাচের ঘটনা শেয়ার করার আগে আমি কিন্তু আপনাদের সাথে একটু ইন্ট্রোডাক্টরি অনেকগুলো ঘটনা বলেছি বা কয়েকটা মানে রেফারেন্স দিয়েছি যে মাছ পিশাচের ঘটনাগুলো কেমন হয় বা আমি নিজে কিভাবে এই জিনিসগুলোর সাথে একটু রিলেট করতে পারি জিনিসটা, সেটা আপনাদেরকে বলেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন মাছ পিশাচের ঘটনাগুলো আসলে বেশ ইন্টারেস্টিং। তো যাই হোক, এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ড পরে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অমিত রায় ঢাকা থেকে, এবং তিনি তার মামার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, বেশ আগের যদিও, ষাটের দশকের একটি ঘটনা, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আর অমিত এখানে কিছুটা ছদ্মনাম ব্যবহার করেছেন এবং কোনো জায়গার নাম প্রকাশ করতে চাননি, তো সুতরাং আমি সেভাবেই ঘটনাটা আপনাদের কাছে প্রকাশ করছি। অমিতের মামা অনিল রায়, তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন, কলেজের শিক্ষক ষাটের দশকে, এবং তখনকার মানুষরা কিন্তু যখনই তাকে কোথাও পোস্টিং দেওয়া হতো, মানে চাকরির সুবাদে যেখানে পাঠানো হতো তারা কিন্তু চলে যেতেন। তো অনিল রায় যদিও শহরে একজন মানুষ ছিলেন এবং শহরেই তার বেড়ে ওঠা, শহরেই বন্ধু বান্ধব, সংস্রব সবকিছু, কিন্তু যখন তাকে পোস্টিং দেওয়া হলো একেবারে অজপাড়াগায়, তিনি মেনে নিলেন, কারণ তিনি চিন্তা করলেন যে জীবনে একটা পরিবর্তন দরকার, আর তার যে পেশাটা শিক্ষকতা সেটাকে তিনি একেবারেই মনে করতেন মহৎ একটা পেশা। তো যাই হোক, এই কারণেই তিনি নিয়ে নিলেন সেটা, এবং তিনি যথাসময়ে তার জায়গায় চলে গেলেন যেখানে তাকে পোস্টিং দেওয়া হয়েছিল। তো গিয়ে দেখলেন একেবারেই অজপাড়াগা, মানে যেই জায়গায় তিনি গিয়েছেন সেখানে মানে মোটামুটি শহুরে সভ্যতা একেবারেই প্রায় নেই বললেই চলে। পুরোপুরি একটা গ্রাম, পুরোদস্তর গ্রাম। সেখানে মানে একেবারে বিদ্যুৎ নাই, মানে একেবারে অন্যরকম অবস্থা। এবং তার যে কলেজটা সেটা একটা পুরনো কলেজ, সেটা কোনো এক জমিদারের পরিবার তৈরি করেছিলেন এবং সেটার ভগ্ন দশা এখন। আর তার পাশেই তাদের কোয়ার্টার, সেটাও বেশ পুরনো হয়ে গেছে থাকার যে জায়গাটা। এবং কিন্তু প্রকৃতি খুব সুন্দর, সেখান থেকে বেরোলেই দেখা যায় রাস্তার পাশে বিশাল বিশাল গাছ, উঁচু উঁচু গাছ, এবং সেই গাছগাছালির পাশ থেকে একটা নদী বয়ে গেছে খুব সুন্দর। সেই নদীটা বেশ চওড়া না, বাট সেই নদীর পানিতে যখন দিনের আলো পড়তেছে পানি কেমন যেন ফুলে ফেঁপে উঠতেছে, তো গভীরতা জানান দেয় নদী, তো বেশ গভীর নদী, খুব সুন্দর। তো তিনি সেগুলো দেখলেন এবং গ্রামের সেই ফসলের মাঠ ইত্যাদি তিনি খুব এনজয় করলেন। আসলে তখনকার আগের সময় তো আসলে প্রকৃতি আরো বেশি ছিল। তো যাই হোক, তিনি ওখানে জয়েন করে তার যে কোয়ার্টার তাকে দেওয়া হয়েছে, কোয়ার্টার মানে থাকার জন্য যে জায়গাটা দেওয়া হয়েছে, মেস বললেও হয়, এটা আসলে পুরনো একটা দোতলা দালান, এইটা সেই কলেজের সাথেই তৈরি করা হয়েছিল, বেশ পুরনো হয়ে গেছে একেবারে, এই পুরনো জরাজীর্ণ অবস্থা। তো সেটা নিচ তলায় সারি সারি ঘর আছে, দোতলাটা কিন্তু ব্যবহার হয় না। তিনি ওখানকার যে কেয়ারটেকার ছিল পরেশ, তাকে জিজ্ঞেস করলেন যে এবার ওপরে বলল যে দোতলায় কলেজের বিভিন্ন জিনিসপত্র, ফাইলপত্র, বই এগুলো রাখা হয়, ওখানে কেউ থাকে না, নিচে সারি সারি রুম। তো তিনি ছাড়াও সেখানে আরো তিনজন শিক্ষক থাকবেন, তো প্রত্যেকেরই আলাদা আলাদা কামরা আছে। এখানে এতগুলো কামরা নিচে যে সেখানে আসলে এক রুম শেয়ার করার মতো না। তো তিনি জিজ্ঞেস করলেন, অনিল জিজ্ঞেস করলেন পরেশকে যে এইখানে কি তাহলে প্রিন্সিপাল সাহেব বা ওনারাও কি এখানে থাকেন? বলে না না না, ওনারা এখানে থাকেন না, প্রিন্সিপাল সাহেবের আলাদা বাসা আছে, তিনি এখানে বাসা ভাড়া করে থাকেন। তো বললেন ও আচ্ছা আচ্ছা। তো বললো যে এখানকার যে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, বলে উনিও আলাদা থাকেন, ওনাদের পরিবার আছে, তো এই জায়গা তো স্যার পরিবার নিয়ে থাকার মতো না, দেখতে পাচ্ছেন কেমন অবস্থা। তো বলল যে আচ্ছা তা তো ঠিকই, কিন্তু আমার বেশ ভালোই লাগতেছে। তিনি তাই বলে তার রুমে গেলেন এবং তার রুমটা গোছালেন, তিনি মোটামুটি তার মতো করে সুন্দর করে গুছিয়ে নিলেন। তো তিনি পরেশকে ডেকে বলতেছেন, প্রথম দিন যেদিন ওখানে যে উঠছেন সব গোছা টোছা, বিকালেই বলতেছেন যে পরেশ এখানে আমার তো ধরো ক্লাস শেষ হয়ে যাবে, বিকালের পর কি করার মতো আছে এখানে, কি করা যায়, আমার পরিবার থেকে কেউ নাই। বলে স্যার অন্য যে স্যাররা আছেন তারা নিজেদের মতো থাকেন, আসলে তাদের সুযোগ পেলে, তাদের বাড়িও কাছে এখান থেকে, সুযোগ পেলেই তারা চলে যান তাদের বাড়িতে, তারা এখানে থাকেন না। তো অনেক সময় আছে স্যার আপনার একাই থাকতে হবে এখানে, আপনি তো সেই ঢাকায় যেতে পারবেন না এই অল্প সময়ে। তো অনিল বুঝলেন যে ব্যাপারটা আসলে কঠিন। তো বলে তাহলে কি করা যায়, সময় কাটানোর কি ব্যবস্থা? বলে একটা আছে স্যার, আপনি বাজারে যেতে পারেন, বাজারে গিয়ে ওখানে চা খাবেন, মিষ্টি খাবেন, সন্দেশ খাবেন, আর ঘোরাঘুরি করবেন, আর এই গ্রামের পথে হাঁটবেন, আর এই তো, আর তেমন কিছু নাই। আমাদের এখানে আরেক স্যার ছিলেন, তিনি সেখানে মাঝে মাঝে মাছ ধরতেন, বাট আমার সেটা পছন্দ না মাছ ধরাটা। তো অনিল সাহেব একটু অবাক হলেন, তিনি বললেন যে মাছ ধরা তোমার পছন্দ না কেন, এটা খুব আশ্চর্য ব্যাপার, তো কেন তুমি মাছ ধরা পছন্দ করো না, তুমি যেভাবে বললে মুখটুক বাকিয়ে যে মনে হচ্ছে যে মাছ ধরাটা অপরাধ। তখন পরেশ বলতেছে যে না স্যার সেটা এরকম কিছু না, আসলে ব্যাপারটা হচ্ছে কি মানে আমার পছন্দ না সেটা না, ব্যাপারটা হচ্ছে উনি যে মাছ ধরতে যেতেন ওনার কিন্তু সমস্যা হয়েছিল মাছ ধরতে গিয়ে। তো তখন অনিল সাহেব বললেন যে কি সমস্যা? বলে স্যার এই নদী অনেক পুরনো, এই যে দেখছেন জমিদার বাড়ি, এই জমিদার বাড়িটা কিন্তু অনেক অভিশপ্ত বাড়ি, ওখানে কেউ এখন থাকে না, আপনি গেলে দেখবেন, হেঁটে যদি যান দেখবেন জমিদার বাড়ির পেছনে বেশ খোলা একটা জায়গা আছে, হ্যাঁ ওইটাকে তারা বলতো জমিদারের মানে নিজস্ব শ্মশান, কিন্তু আসলে জমিদার কিন্তু ওইখানে স্বাভাবিক কোন শব্দাহ করত না। তো অনিল সাহেব খুব আগ্রহী গেলেন, তিনি খুব অ্যাডভেঞ্চার প্রিয়, রোমাঞ্চ প্রিয় মানুষ, তিনি বলতেন তাহলে কি করত জমিদার, মানে সাধারণ কোন শব্দাহ করত না মানে? বলে তিনি ওই নদীর পাড়ে তার একটা জায়গা ছিল, সেখানে তিনি মুন্ডু বিসর্জন দিতেন। বলে মুন্ডু বিসর্জন দিতেন মানে? মানে ওই নদীতে বিশ্বাস করা হয় যে ওখানে নদীর ভেতরে এখানে অপদেবতা আছে, তো তিনি সেই অপদেবতার পূজো করতেন, তিনি সেখানে মুন্ডু বিসর্জন দিতেন আর শরীর দাহ করতেন এই পাশে। তো শোনার পর অনিলের কেমন গা কাটা দিয়ে উঠল, কিন্তু তিনি মানে জিনিসটাকে ভৌতিকভাবে নিলেন না, তিনি চিন্তা করলেন যে তিনি বিভিন্ন জমিদারের ক্লেদাক্ত ইতিহাস জানেন, যে তারা মানে বিভিন্ন রকমের অপচর্যা করত, তো সেটা তিনি অবগত, তিনি ঢাকার ছেলে, তো তিনি জানেন যে এগুলো করত, তো সুতরাং সেটাকে তিনি ওইভাবে না নিয়ে তিনি বুঝলেন যে এখানে জমিদার যে ছিলেন তিনি কোন রকমের ব্ল্যাক আর্ট চর্চা করতেন, তো এটা তিনি বুঝলেন। বলে তিনি জিজ্ঞেস করলেন পরেশকে যে তারপর? বলে যে এই তো এগুলো করতেন এবং এগুলোর ফলে ওই জায়গায় একটা মানে মানে বাজে ব্যাপার তৈরি হয়েছে, আমি স্যার বলতে চাই না আমি এখানে থাকি, আমার পরিবার আছে, আমি একটু অস্বস্তি ফিল করি। বলে কেন, তুমি কি কিছু দেখেছো বা তোমার কোনো এক্সপিরিয়েন্স হয়েছে এরকম? তো অনিল সাহেব কিন্তু শুনতে যাচ্ছিলেন, তার ভেতরে একটু রোমাঞ্চ কাজ করছে, কারণ তিনি কিন্তু ঢাকার ছেলে। তিনি পুরনো ঢাকার অনেক জায়গায় গিয়েছেন, যে জায়গাগুলো একটু ওইরকম মানে হন্টেড, তো সুতরাং তিনি এই জায়গা সম্পর্কে আগ্রহী হয়ে উঠলেন। তিনি বুঝতে পারলেন যে তার একটা সাবজেক্ট তিনি পেয়েছেন। তো তিনি জিজ্ঞেস করলেন যে কেন তুমি কি কিছু দেখেছ? বলে যে না স্যার, আমি কিছু দেখি নাই, বাট যিনি মাছ ধরতেন যে স্যার ছিলেন, তিনি ওখানে কিছু একটা দেখেছিলেন এবং তিনি কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছিলেন, তিনি স্বাভাবিক ছিলেন না, সুস্থ ছিলেন না। পরবর্তীতে তিনি কিন্তু চাকরি এখান থেকে ইস্তফা দিয়ে চলে যান, তিনি আর কাজ করেন নাই। তো তিনি বলেন যে ওনার ফাইল কোথায় পাবো, ওনার সম্বন্ধে জানতে পাবো কিভাবে? বলে আপনি প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করলে উনি বলবে আপনাকে ওনার ইতিহাস। তো বলেন আচ্ছা ঠিক আছে পরেশ, ঠিক আছে আমি দেখি কিভাবে কি সময় কাটানো যায়, বাট আমিও মাছ ধরতে চাই। তো এই কথা শুনে মনে হয় পরেশ চরম বিরক্ত হলো। তো বলল যে আমি মাছ ধরতে চাই এবং তুমি আমাকে ব্যবস্থা করে দিবা কিভাবে কি। তো পরেশ তখন একেবারে মানে ব্যাকুল কণ্ঠে তাকে বলল যে অনিল সাহেবকে যে স্যার আর যাই করেন আপনি কাইন্ডলি ওই জমিদার বাড়ির কাছাকাছি কোথাও যেন না মাছ ধরতে, যা ধরবেন যদি ধরতে ইচ্ছা করে দিনের বেলা ধরেন, আপনি এই যে এখানে কাছে আছে যে ঘাট আপনাকে আমি দেখাই দিব, নদীর ঘাট মানে কি নদীর ওইখানে একটা একটু নিচু জায়গা আছে ওখান ধরে ধরেন, দিনের বেলা ধরেন যখন মানুষ আশেপাশে থাকে ওখানে পশু পাখি বেঁধে রাখে মানুষ ওই সময় ধরেন, আর স্যার রাতে যেন না অথবা এখানে দিঘি আছে পুকুর আছে মানুষের, এখন আপনি পারবেন তাদের সাথে পারমিশন নিয়ে আপনি মাছ ধরতে পারবেন, অসুবিধা নেই। তো একটু অবাক হলেন অনিল সাহেব, বললেন যে এটা কেমন কথা, তুমি আমাকে আমার স্বাধীনতায় বাধা দিচ্ছ, এটা তো ঠিক না। আমি নদী যে কোনো জায়গায় আমি বলবো, আমি রাতের বেলা বলবো, অসুবিধা কি, রাতে মাছ ধরা মজাই আলাদা, আমরা ঢাকায় রাতে মাছ ধরি। তো তিনি বললেন যে না না স্যার এটা করেন না, করেন না, আপনাকে আমার অনুরোধ, আপনি আর যদি আপনি রাতে মাছ ধরতে যান আপনি কখনো আমাকে সহযোগী হিসাবে পাবেন না। তো অনিল একটু হাসলো, এসে বললো আমার সহযোগের দরকার নেই, তুমি আমাকে শুধু জিনিসপত্র প্রোভাইড করো আমার যা যা লাগে, যাই হোক আমি ছিপ টিপ সমান আনিব ঢাকার থেকে, আমি ব্যবস্থা করতেছি। তো এই বলে তিনি পরেশকে বিদায় দিলেন এবং তিনি রাতের বেলা দেখলেন যে আসলেই তিনি যদি এই মাছ ধরা বা এই অ্যাডভেঞ্চার নিয়ে চিন্তা না করেন বা এই রহস্য নিয়ে চিন্তা না করেন, তার আসলে তেমন করার মতো তেমন কিছু নাই এখানে। এই জায়গাটা নিতান্তই একেবারে রাতের বেলা একদম ঘুমায় যায়। তিনি খেয়াল করে দেখলেন যখন একেবারে সন্ধ্যা সাতটা বাজে তখনই একদম ঝিঝি পোকা ডাকতেছে, বিশাল একটা মানে নিঃসঙ্গতা এরকম একটা অবস্থা। তিনি সাতটা আটটার দিকে তার ঘর থেকে বেরোলেন, তখন দেখলেন যে অন্য ঘরে যে শিক্ষকরা ছিল ঘুমায় গেছে, তারা কেউই নাই। তিনি একা একা বের হয়ে বারান্দা দিয়ে হাঁটলেন, কারণ তিনি যেহেতু শহুরে মানুষ তার রাত জাগা অভ্যাস। তিনি হেঁটে হেঁটে বেড়ালেন পুরো তাদের ওই বিল্ডিংটা ঘুরলেন, হেঁটে হেঁটে কলেজের মাঠে গেলেন, কলেজ বিল্ডিং এ গেলেন, কেমন যেন একটা ভৌতিক ভাব কলেজের যে বিল্ডিংটা সেটা ভৌতিক ভাব, অনেক পুরনো বিল্ডিং। তো যেটা তিনি দিনের বেলা দেখেছেন যে মোটামুটি সরব ছিল, ছাত্ররা ছিল অনেক, এখন দেখলেন যে সেরকম কিছু না, একেবারে খা খা করতেছে, চাঁদের আলো পড়ছে পুরো মাঠটা, সামনে বিশাল মাঠ, সেটার উপর চাঁদের আলো পড়ে খা খা করতেছে এবং চারিপাশে মানে কম্পাউন্ডের বাইরের দিকে গাছপালা একদম ছেয়ে আছে, বড় বড় গাছ, বেশ পুরনো গাছ, বুঝতে পারলেন যে এই গাছগুলো অনেক পুরনো লাগানো হয়েছিল। যাই হোক তিনি হাঁটাহাঁটি করলেন, বুঝলেন যে এই রহস্যটা দেখাটাই আসলে তার মূল কাজ, এছাড়া কিছু না। তো তিনি ওই প্রথম দিন ফিরে আসলেন, তো দ্বিতীয় দিনে তিনি কাজে লেগে গেলেন, চিঠি লিখলেন, তিনি বাড়িতে চিঠি লিখলেন, শহরে মানে চিঠি লিখলেন তার ভাইকে যে আমাকে এরকম এরকম জিনিসপত্র পাঠাও, ব্যবস্থা করো। এগুলো বলে তিনি এই কয়দিন মানে ওই তার সেই ছিপ বা অন্যান্য সরঞ্জাম এগুলো আসা পর্যন্ত তিনি বেশ কষ্টে থাকলেন, কারণ এই রাতে বেরোয় হাঁটতেন। তো এর মাঝে একদিন তিনি হাঁটতে হাঁটতে চলে গেছিলেন ওই রাস্তা ধরে, পরেশ তাকে বলছে যে জমিদার বাড়ির কাছে যাবেন না, ওইটা সেফ জায়গা না এবং জমিদার বাড়িতে কখনো ঢুকবেন না, এটা ওইটা ভুলেও না, ওইটা একদমই নিষিদ্ধ, ওইখানে ঢুকবেন না আপনি। তো অনিল সাহেব কিন্তু বলছে যে আচ্ছা তোমাকে বলা লাগবে না, আমি দেখি। বলছে বাবু ওখানে সাপ আছে, বড় বড় সাপ আছে, কামড়ে দিবে কিন্তু। বলে যে আরে তুমি বুঝতেছো না পরেশ, আমি ঢাকার ছেলে, আমি ঢাকার অনেক পুরনো পুরনো দালানে ঘোরাফেরা করছি এবং আমি থাকতাম পুরান ঢাকায়, তুমি এগুলো বুঝবা না, যাই হোক তোমার লাগবে না, তুমি থাকো, তোমাকে নিয়ে আমি এত চিন্তা করি না, যখন বলবো যে আমাকে এই জিনিস দাও সেগুলো দিবা, দ্যাটস অল। এটুকু বলে তিনি পরেশকে দমাই দেন। তো একদিন তিনি হাঁটতে হাঁটতে গেছিলেন জমিদার বাড়ির কাছে, তো ওই মেন রাস্তা ধরে হাঁটছেন, তখন সন্ধ্যার পরে মানে সন্ধ্যা কেবল মিলাইছে আর কি, কেবল রাত হচ্ছে, গ্রামের রাস্তা তো, আর তখন হালকা হালকা শীত পড়ছে, আকাশে চাঁদ উঠছে, তার এক পাশে ঢালু হয়ে নেমে গেছে ফসলের মাঠ, আরেক পাশে বেশ কিছু গাছগাছালি এবং গাছগাছালির ওই পারেই দেখা যাচ্ছে যে নদীর অংশটা মাঝে মাঝে ঝিকঝিক করতেছে চাঁদের আলো পড়ে। তো যখন নাকি গাছ বেশ ডেন্স হয়ে গেছে ওই জায়গাটা দেখলো বেশ কুয়াশা, তিনি হাঁটতে হাঁটতে ওই গাছের অংশটা পার হয়ে আসলেন, বেশ অনেক গাছ মানে মনে হচ্ছে একটা মানে বনের মতো পুরা। এবং এর ফাঁক দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে হালকা এক চিলতে নদীটা, মানে ফিতার মতো হালকা চিকচিক করতেছে বলে বোঝা যাচ্ছে। তো তিনি যখন গাছের অংশটা পার হয়েছেন তখন তিনি দেখলেন ফাঁকা জায়গাটা বেশ গাছগাছালি একটা আইল্যান্ডের মতো ছিল, সেটা থেকে একটু ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে। সেই জায়গাটায় দেখলেন তিনি ফাঁকা একটা জায়গা গোল হয়ে আছে এবং সেটার পাশ থেকেই একটা সরু রাস্তা ঢুকে গেছে। তিনি এখান থেকে ওই জমিদার বাড়ির একটা মানে অবকাঠামো দেখতে পেলেন চাঁদের আলোতে, বিশাল একটা অবকাঠামো দাঁড়ায় আছে চাঁদের আলো পড়ে, বেশ মনে মনে হচ্ছে যে বিশাল পুরানো বোঝা যাচ্ছে চাঁদের আলোতে। এবং এই খোলা জায়গাটাই তিনি বুঝতে পারলেন এটা সেই জায়গা পরে যেখানে বলছিল যে জমিদার দাহ করত বা তার পার্সোনাল শ্মশান। কেমন যেন একটু মানে লাগছে আসলে অনিলের কাছেও যে খুব বেশি মানে ভালো লাগছে তা না, তিনি ভাবলেন যে আসলে এটা সম্বন্ধে একটা যে আমি ঘটনা সংশ্লিষ্ট দেখত জিনিস এই কারণেই হতে পারে, আসলে নাহলে এছাড়া আসলে এরকম লাগার কথা না। তিনি এটা ভাবলেন, ভেবে তিনি ওই যে কিছুক্ষণ দাঁড়ায় থাকলেন, দাঁড়ায় দেখলেন নদী বেশ সুন্দর লাগতেছে, কারণ গাছগাছালি শেষ হয়ে গেছে, এই জায়গা নদী ফাঁকা এবং ওই খোলা জায়গাটাতে একদম নেমে গেছে নদীর মধ্যে, অনেকটা মনে হচ্ছে যে একটা মানে ব্যাংকের মতো, রিভার ব্যাংক যেরকম মানে রিভার নদীর পাড় যেটাকে বলে বা নদীর কুল যেটা বলে সেই জায়গাটা একদম নেমে গেছে নদীর মধ্যে, জায়গাটা অন্যরকম, বেশ পুরনো, কিছু জায়গায় ঘাস বড় বড় হয়ে গেছে। তিনি একবার ভাবছিলেন যে তিনি হেঁটে নামবেন কিনা, পরে চিন্তা করলেন না থাক এইটা করা ঠিক হবে না, দেখি যখন মাছ ধরবো তখন এসে দেখবো কি অবস্থা। এর মধ্যে তিনি এরকম দু একদিন পার করলেন, তিনি অভ্যস্ত হয়ে গেছেন এই জায়গার সাথে। সন্ধ্যার পর বেশ খানিকক্ষণ তিনি চেষ্টা করেন অন্যান্য টিচারদের সাথে গল্পগুজব করতে, তো বসে তারা গল্পগুজব করে ওই যে সামনের যে বারান্দাটা সেখানে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাড়াতাড়ি ঘুমায় যেতে চায়, তারা কেউই জাগতে চায় না। তো তারপর তিনি খেয়াল করলেন যে এর মাঝেই টিচাররা অনেকে চলে যায়, তারা তাদের বাড়ি কাছাকাছি আছে সাইকেল নিয়ে চলে যায় এখান থেকে, মানে থাকে না। তো তিনি একদিন ফাইন্ড আউট করলেন এর মধ্যে যে তার যে পুরা বাসায় তিনি একলা, মানে কেউই নাই পুরো বিল্ডিং এ। তো অনিল চিন্তা করলেন যে আরে আমি তো তাও মোটামুটি সাহসী মানুষ, অনেকে তো ভয় পেয়ে যেত এরকম। যাই হোক, তিনি ওই মানে দেখলেন এবং তার এর মাঝে তিনি তার ওপরতলায় নূপুরের শব্দ পাইছেন যে রাতের বেলা নূপুর পরে কেউ হাঁটে। এটা নিয়ে তিনি পরেশকে জিজ্ঞেস করতে পরেশ প্রচন্ড ভয় পেল, পরেশ মানে ওইটা কোনো কথাই বলল না, বলল যে স্যার একটা কথাই, নূপুরের শব্দ পেলে খবরদার খবরদার কখনোই উপর উঠবেন না আপনি। মানে স্যার আপনি বুঝতেছেন না এই বিল্ডিং অনেক পুরানো, আপনি ঘরের মধ্যে থাকেন আর যেদিন কেউ থাকবে না ওদিন বেরোবেন না আপনি। তো অনিলের খুব আগ্রহ, অনিল চিন্তা করছে যে এরপরে কোনোদিন নূপুরের শব্দ পেলে সে ছাদে যাবে, যে উঠে দেখবে কি অবস্থা, দোতলা দেখবে ছাদও দেখবে। যাই হোক, এইসব চিন্তা ভাবনা করে অনিল আছে, তো এর মাঝে তার ঢাকা থেকে তার সেই জিনিসপত্র চলে আসলো, সেই ছিপ ইত্যাদি ইত্যাদি চলে আসলো, তিনি সেগুলো নিয়ে তো খুব খুশি, তার জিনিসপত্র চলে আসে মাছ ধরার। এবং তিনি চিন্তা করলেন যে আগামী দিনই এটার পরীক্ষা হবে। প্রথম দিন পরীক্ষাটা তিনি চাইলেন না, তার মূল উদ্দেশ্য হচ্ছে জমিদার বাড়ির সেই ফাঁকা জায়গায় যে তিনি মাছ ধরবেন এবং ওই যে অ্যাডভেঞ্চার প্রিয়তা, এবং শুনছেন ওখানে একটা স্টোরি, তার মধ্যে অবচেতন মনে কাজ করতেছে যে কোন রকম অতিপ্রাকৃত জিনিস যদি দেখা যায় এরকম চিন্তা আছে। তো চিন্তা করলেন যে না প্রথম ওই কাজটা না করি, পরেশের সহযোগিতা লাগবে। তো পরেশকে বললেন যে আমার এই জিনিস এনে দাও, মাছের আধার ইত্যাদি ইত্যাদি। তো পরেশ ম্যানেজ করলো, পরেশ তাকে খুবই অনুরোধ করলো, স্যার আপনি চলেন ওই ঘাটে নিয়ে যাও, ওর বাইরে ছাড়া জেন না মাছ ধরতে। বলে আচ্ছা ঠিক আছে চলো। পরেশকে নিয়ে তিনি গেলেন সেই ঘাটে, পরে দেখালো একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে সামনে গিয়ে নেমে গেছে নিচু হয়ে এবং সেই জায়গা বেশ খানিকটা মাঠের মতো জায়গা, সেখানে মানুষ গরু ছাগলও চড়ায়। তো তিনি সেই মাঠের পরে যে দেখলেন যে নিচু হয়ে গেছে ওখানে নদীর পাড়, তো ওখানে দাঁড়ায় তিনি পরেশকে দাঁড়া করায় বড়শি ফেললেন এবং এই আদার দিয়ে এবং মাছ ধরলেন। ওই দিনও ছোট্ট একটা রুই মাছ ধরতে পারছেন, এক ছোট রুই মাছ, নদীর রুই মাছ তো পরেশকে দিলেন। পরেশও খুব খুশি, বললেন যে স্যার মাছ পাইছেন আপনি, আমি তো ভাবতাম মাছ পাওয়া যাবে না। বলে হ্যাঁ মাছ পাওয়া যাবে, রাতে আরো কত মজা, তুমি জানো নাকি এখানে লন্ডন জানো। না না স্যার রাতে না, প্লিজ স্যার, এই এই নদীর সম্বন্ধে অনেক কথা প্রচলিত আছে এবং ওই যে বলছে অপদেবতা এখানে নদীতে আছে, মানুষ দেখে রাতের বেলা কেউ চলাচলই করে নাই আশপাশ দিয়ে। তো তিনি বলে আচ্ছা ঠিক আছে ভাবত। তো তিনি চলে আসলেন বাসায়, এরপর তিনি প্ল্যান করছেন যে তিনি কবে যাবেন ওইখানে, সেই যে সেই জমিদার বাড়ির পাশে। এর মাঝে একদিন তার এই সময় চলে আসলো, কারণ ওই দিন কেউ নাই বাসায়। তিনি ক্লাস নিয়ে আসেন, এসে দেখলেন যে তার পাশের রুমের লোকও চলে গেছে, তার পাশের রুমের লোকও চলে গেছে, পুরো বিল্ডিং খালি। তো তিনি চিন্তা করলেন এখানে বসে থাকার চেয়ে এই সন্ধ্যার পর আমি চলে যাই ওখানে জমিদার বাড়ি, ওখানে মাছ ধরি। তো চিন্তা করতেছেন যে আমি কি পরেশকে বলে যাবো কিনা কোথায় যাচ্ছি, এটা তার লেস জানা যাওয়া দরকার। তো পরে চিন্তা করলেন আবার পরে যদি ভেজাল করে, তো এই আর পরে যদি বলে যে না জেন না ইত্যাদি, এই খামাকা কি এগুলা শুনে। তো তারপরে তিনি তার জিনিসপত্র নিয়ে সবকিছু নিয়ে বেরোলেন। তার সাথে একটা বালতি ছিল, ওই যে তখনকার সময়কার লোহার বালতি আর কি, লোহা বা ওই টিনের বালতি আর কি যেটাকে বলতো, সেটা নিয়ে তার জিনিসপত্র নিয়ে তিনি হাঁটা দিলেন। তো হাঁটার সময় তিনি পরেশের যে কোয়ার্টারটা, পরেশ থাকতো একটা ঘরে, ওইখানে তার স্ত্রী ছিল, তারে নিয়ে থাকতো। পরেশের ঘরে পাইতে সবার সময় শুধু বললেন যে পরেশ মাছ ধরতে যাই। ভেতর থেকে বললো যে স্যার এই রাতের বেলা? বলে হ্যাঁ, এত কথা বলো না, আমি আসবো না পরে, বলে তিনি হেঁটে চলে গেলেন। তো হেঁটে বেরিয়েছেন রাস্তায়, হেঁটে তিনি রাস্তায় বেরোয় তিনি হাঁটা ধরলেন সেই জমিদার বাড়ির দিকে। হেঁটে যাচ্ছেন, আজকে ঠান্ডাটা মনে একটু বেশি পড়ছে, গায়ে কাটা লাগতেছে একটু, পাঞ্জাবি পরছেন, চাদর পরছেন, এই অবস্থায় তার গায়ে একটু কাটা দিচ্ছে আর জিনিসপত্র নিয়ে, আর মনে মনে একটু ভয় কাজ করতেছে। তিনি কিন্তু সাথে হ্যারিকেন নিছেন, তার সাথে ফ্ল্যাশ লাইট আছে, এবং তার মনের মধ্যে একটু ভয় কাজ করতেছে, কারণ ওই যে পরেশ ভয় দেখাইছে আর ওই ঘটনাগুলো মনে পড়তেছে যা বলছেন ওই জমিদার বাড়ি সম্পর্কে। তো তিনি ওখানে গিয়ে সেই গাছগাছালি পার হলেন, গিয়ে তিনি যখন নামতেছেন, আজকে দেখলেন খোলা জায়গাটায় মোটামুটি ফিনফিনে কুয়াশায় ছাওয়া, মোটামুটি মাটি থেকে প্রায় ফুটখানে কুচু কুয়াশা হয়ে গেছে চারিদিকে। তো তিনি আস্তে ধীরে নামলেন সেখানে, তো নেমে হাঁটতে হাঁটতে চলে গেলেন একেবারে কাছে। তো বেশ ভালো লাগতেছে, বেশ বাতাসটা আসতেছে, কেন জানি মনে হচ্ছে এখানকার বাতাসটা একটু ওয়ার্ম, একটু ওয়ার্ম বাতাস। তো তার কাছে বেশ মানে মজাই লাগলো যে আরে এই রাস্তার উপর দিকে ঠান্ডা, এখানে এত নরম ওয়ার্ম কেন, নদীর কাছাকাছি। তো তখন ভাবলেন হয়তো নদীর যে পানি যেটা ছিল সেটা হয়তো একটু ওয়ার্ম হয়ে আছে, মেবি এই কারণে। তো যাই হোক, তিনি গিয়ে সেখানে একটা জায়গায় বসলেন, বসে তিনি হারিকেনটা বের করলেন বালতি থেকে, হারিকেনটা জ্বালালেন। হারিকেনের আলোতে মোটামুটি একটা আলো, গোল একটা আলোকিত একটা অংশ আলো হয়ে গেল, বেশ লাগতেছে। তার কাছে মনে হচ্ছে যে তিনি ওই সময় যে ঢাকাতে যখন যেতেন তখন ধানমন্ডি লেকে মাছ ধরতেন, সেই পরিবেশটা মনে পড়তেছে যে মানে সেরকম। কিন্তু এটা তো আরো অনেক ন্যাচারাল, অনেক জোস, এবং তাকায় দেখতেছেন দূরে জমিদার বাড়ির অবকাঠামোটা চাঁদের আলোতে অন্যরকম লাগতেছে। তাহলে যে এই এই ফিল যদি তার বন্ধু আছে ঢাকায় লিটন, লিটন নিয়ে যদি তিনি পাইতেন তাহলে তার কাছে আরো অন্যরকম লাগত। তিনি চিন্তা করলেন যে নিয়ে আসতে হবে, তার দুইটা বন্ধু আছে লিটন রফিক, ওদেরকে নিয়ে আসলে আরো মজা হইতো। তাহলে চিন্তা করছে নিয়ে আসবো, রুমের তো কমতি নাই, আসুক ছুটির দিন বেড়ায় যাক, যাক আজকে আমি শুরু করি। তো তিনি সেভাবে তার বড়শিতে আধার দিয়ে তিনি ফেললেন পানিতে। তো বসে আছেন, ফটনা নড়ে না, বসে আছে অনেকক্ষণ, বসে আছেন তিনি বেশ অনেকক্ষণ, এবং তার মানে হাত পা ঝিমখিল লেগে গেছে, আর চাদরটা আরো ভালো মতো জড়ায় নিচ্ছেন, মাঝে মাঝে বাতাস উঠতেছে, বেশ ঠান্ডা লাগতেছে, কেঁপে কেঁপে উঠতেছেন। তো তার থেকে প্রায় ফুট তিনেক দূরে তিনি দেখতেছেন মাটির ঢিবির মতো উঁচা আর কি জায়গাটা, এবং বেশ খাড়া। তো চিন্তা করলেন যে ওইটার পাশে গেলে বাতাসটা লাগবে না, আর মোটামুটি তিনি হেলান দিয়েও বসতে পারবেন। এই চিন্তা করে তিনি বড়শিটা নিয়ে বালতিটা নিয়ে হেঁটে ওই মাটির ঢিবির কাছে গেলেন, গিয়ে বালতিটা পাশে রেখে দেখলেন যে ওই যে মাটির ঢিবি যেটা বেশ শুকনা, ভিজা কিছু না। তো ওটাতে হেলান দিলেন, হেলান দিয়ে দেখলেন ওরকম ঠান্ডাও না, যে গায়ে ঠান্ডা লেগে গেছে সেরকম কিছু না। তো বসে বেশ ভালো করে মুখটা শাল দিয়ে আটকে তিনি তার বড়শি হাতে ধরে আছেন, আর তিনি বসে বসে ধূমপান করতেছেন। বেশ খানিকক্ষণ হয়ে গেছে তার ধূমপান শেষ, তারপরও মাছ আর লাগে না। তো তিনি ভাবতেছেন যে আমাকে উঠে যেতে হবে এখান থেকে, এইটা মনে হয় মানে মানে লস একটা হলো, যে এখানে খামাকে এসে সময় লস করা হলো, এর থেকে মনে হয় যে যেখানে পরেশ দেখাইছিল ওখানে এতক্ষণে মাছ পেয়ে যেতাম, আর কোন অ্যাডভেঞ্চারের কি হলো, জাস্ট দেখলাম ভাল লাগলো এটাই। তো এই চিন্তা করতে করতে তার জানি হঠাৎ কেন জানি ঝিমুনি লেগে গেছে বাতাসে, এই ঠান্ডা ঠান্ডা বাতাসে ঝিমুনি লেগে গেছে, এবং তিনি নিজের অজান্তে কখন যেখানে ঘুমায় গেছেন সেটা তিনি বুঝতে পারেন নাই। হঠাৎ তার ঘুম ভাঙছে, ঘুম ভাঙাটা কি, তার অনেক রকম শব্দে মনে হচ্ছে কেউ শব্দ করতেছে, শব্দটা হচ্ছে একটা বিজাতীয় মন্ত্র টাইপের তার কানে আসতেছে, ও টেনে টেনে কেউ মন্ত্র পড়তেছে। তো তিনি মানে উঠে জাস্ট চোখটা খুললেন, চোখটা মেলে দেখতেছেন তার চোখ লেগে যাচ্ছে আঠার মতো, মানে চোখে মানে এত ঘুম লাগতেছে, ঠান্ডা বাতাসটা বেশ পোয়া ফেলতেছে। তাকায় দেখতেছেন যে তার যে বড়শিটা, বড়শিটার সামনেই পড়ে আছে তার, মানে হাত থেকে পড়ে সামনে গেছে, দ্যাটস মিন কোনো মাছ ওইখানে এখনো খায় নাই বা টানও দেয়নি তার এখানে। খুবই অবাককাণ্ড, তিনি কতক্ষণ ঘুমাইছে তিনি বুঝতে পারলেন। তিনি হাতের ঘড়ির দিকে তাকালেন, তখনকার সময় সেই তার ওই ই ঘড়ি ছিল সেগুলো কোয়ার্টস, তো তাকায় দেখতেছে যে কোয়ার্টস থেমে গেছে, মানে চলতেছে না, মানে ঘড়ির কাটা আটকায় গেছে। অবাক হয়ে গেলেন যে সে কোয়ার্টস এর মধ্যে রাত একটা বাজে, একটার সময় আটকেছে, দ্যাটস মিন উনি এখানে বসছিলেন তিনি মনে হয় সাড়ে আটটা দিকে এরকম সময়, একটা, তার মানে উনি অনেকক্ষণ ঘুমাইছেন এখানে। খুব অবাক কাণ্ড, এবং এই মন্ত্র পড়তেছে কারা? ভালোমতো তাকায় দেখলেন বেশ খানিকটা দূরে, তার থেকে বেশ অনেকটা দূরে, বেশ অনেকটা দূরে, ঠিক জমিদার বাড়ির থেকে রাস্তাটা যেখানে বেরোইছে খোলা জায়গায়, তার কাছে মনে হচ্ছে একটা আগুনের কুণ্ডলী জ্বলতেছে, মানে আগুন জ্বলতেছে এবং তাকে আগুনটাকে ঘিরে কিছু মানুষ দাঁড়ায় এবং তারা মন্ত্র পড়তেছে। একজন পড়তেছে, আবার শেষের দিকে সমস্বরে সবাই পড়ে উঠতেছে। এবং তিনি কিছু বুঝলেন না, তিনি কিন্তু এগুলো জানতেন, তিনি মোটামুটি তার যে সংস্কৃত বা যা আছে তার জানা মোটামুটি ভালোই, অনিল ভালোই জানেন সেগুলো, এবং ধর্মীয় তাদের যে গ্রন্থ আছে সেটাও তিনি ভালোই পড়েছেন এবং তিনি মোটামুটি সে সম্বন্ধে ভালো জ্ঞান আছে অনিলের। কিন্তু তিনি এই মন্ত্র বুঝতে পারছেন না কি মন্ত্র পড়তেছে এবং খুব অস্পষ্টভাবে, এবং অনেকে পড়তেছে এবং তিনি সবার পেছন দিকটা দেখতেছেন, তো তাদের যে কুর্তার মতো পরা সেটা বুঝতে পারছেন, নিচে ধুতি পরা এবং সবাই গোল হয়ে দাঁড়াইছেন পেছন দিক থেকে দেখতেছেন এবং আগুনের কুণ্ডলিটা তাদের ঠিক মাঝখানে জ্বলতেছে। তিনি ভাবলেন এরা কারা, এখানে কি করতে আসছে, আসলে পরেশ আমাকে কি থেকে দূরে সরা রাখতে চাইছে, এখানে কি কোনো মানে আর কি মানে লুকানো কিছু ঘটে বা যেটা গোপন কেউ জানতে চায় জানতে পারে না বা জানতে দেয়া হয় না, অনেক কিছুই তো গোপনে ঘটে। অনিল আবার অনেক পড়তেন, তার পড়ার অনেক পরিধি, অনেক পড়তেন, তো তিনি চিন্তা করলেন যে অনেক কিছুই তো গোপনে ঘটে, হয়তো এখনো ঘটে, হয়তো এই জায়গাটাকে আড়াল করে রাখা হয়। এই ভেবে অনিল আস্তে করে তার বড়শিটাকে টানা শুরু করলেন, তিনি ছিপটাকে গোটায় নিলেন, দেখলেন যে তার আধার ওখানে যেটা ছিল আধার লেগেছিল, আধার চলে গেছে, তার বড়শি কোনো মাছ খায়নি, খুবই আজব ব্যাপার। তো টেনে তিনি সরায় রেখে বড়শিটাকে রাখলেন, লণ্ঠনটাকে একদম ডিম করে দিলেন, যে তার যে কেরোসিনের যে হারিকেন ছিল একদম ডিম করে দিলেন, আর ওইখানে মনে হচ্ছে আগুন দেখা যাচ্ছে অনেক দূরে, তিনি চিন্তা করলেন ওখানে আমি যাব। তিনি তার যে টর্চ লাইট ছিল সেটাকে তিনি কোমরে গুঁজলেন, গুঁজে আস্তে আস্তে হাঁটা দিলেন অন্ধকারে। এখানে কিন্তু তার হারিকেন রেখে গেছেন হালকা করে জ্বালায় এবং তার বড়শি টর্চ সব এখানে রেখে তিনি আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। ওখানে চাঁদের আলো আছে আকাশে, তো তিনি মোটামুটি অর্ধেক চলে গেছেন, তখন একবার ভাবলেন যে আমাকে যদি দেখে ফেলে তখন কি হবে, এরা এরা যদি কোনো রিচুয়াল করতে থাকে আমাকে যদি দেখে ফেলে তাহলে তো মানে আমার সমস্যাও হতে পারে। এটা ভেবে তিনি এদিক ওদিক তাকায় দেখলেন যে ডান পাশে আইল আছে, আইলের পাশ থেকে তিনি যদি আইলটা মোটামুটি এক দেড় ফিট উঁচা, তিনি যদি হাঁটু মানে একেবারে ভাঁজ করে হেঁটে হেঁটে যান হয়তো তাকে না দেখার সম্ভাবনা আছে। তো তিনি ওই আইলের কাছে চলে গেলেন, আইলের কাছে যে মানে এরকম উঁচু করে আইলের মতো দেয় আর কি, পাড়ের মতো বাঁধানো এখানে, এই যে জায়গাটা নিচু হয়ে গেছে তার আগে, তো ওইটার কাছে তিনি একটু নিচু হয়ে হাঁটা শুরু করলেন এবং আস্তে 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 ওইটা ধরে কাছে চলে আসলেন। ওখান থেকে এখন তিনি স্পষ্ট গম গম কণ্ঠে শুনতে পাচ্ছেন সেখানে কেউ একজন মন্ত্র পড়তেছে, প্রথম একটা অংশ, তারপর সমস্বরে কয়েকজন পড়তেছেন এবং আগুনটা তিনি বুঝতে পারছেন লক লক করে জ্বলতেছে এবং মনে হচ্ছে তিনি সেটা তাপও পাচ্ছেন। আর তিনি কিন্তু মোটামুটি 30-40 ফিট দূরে তখন ওখান থেকে। তো অনিল আস্তে আস্তে কি মনে করে উঠে গেলেন ওই নিচু জায়গার থেকে উপরে, যে জায়গাটাতে এই মানে জিনিসটা হচ্ছে, সেই তিনটা টাইলের মধ্যে ছিল একটু নিচু জায়গা যেখানে, সেখান থেকে উঠে আসেন উপরে। উঠে আস্তে আস্তে পা টিপে টিপে লোকগুলোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন এই পাশের গাছগাছালির মধ্যে দিয়ে, মানে তিনি সোজা গাছগাছালিতে যেয়ে গাছগাছালির পাশ ধরে তিনি যাওয়ার চেষ্টা করলেন যাতে তাকে না দেখে, কিন্তু তিনি দেখবেন যে কি করছে কারা। মোটামুটি আরো কাছে চলে আসছেন তিনি, মোটামুটি সেই যে ক্রাউডটা থেকে প্রায় 10-12 ফিট দূরে গাছের পাশে চুপচাপ দেখতেছেন এই আগুনের উত্তাপ তিনি পাচ্ছেন এখানে, মানে আগুন যে জ্বলতেছে আগুনের উত্তাপ পাচ্ছেন। তিনি খেয়াল করে বুঝতে পারলেন এইখানে কোনো দাহ করা হচ্ছে, কাঠ একসাথে রেখে দাহ করা হচ্ছে এবং তিনি সেই দাহর ওখানে যে সেইখানে দাহ যে করা হয়েছে সুগন্ধি কাঠ দিয়ে এবং সেখানে ঘ্রাণ ওই যে ঘি ঢালা হয়েছে সেগুলো তিনি বুঝতে পারছেন এবং মানে কটু গন্ধ আসতেছে তিনি বুঝতে পারছেন এখানে। তো সেই সুগন্ধি কাঠ এবং ইসের মানে এটা যে স্বাভাবিক কোনো দাহ না, অনেক টাকা পয়সা ঢেলে করা হচ্ছে, এটা তিনি বুঝতে পারছেন খুব ধনী মানুষরা এটা করতে পারবে না। তিনি তারপর তাকায় দেখলেন যে মন্ত্র পড়তেছিল সে আস্তে আস্তে তাদের মধ্যে দিয়ে হেঁটে গেল ওই দাহ অংশটার ভেতর দিয়ে, তাকে জায়গা করে দিল কয়েকজন, তিনি হেঁটে চলে গেলেন একেবারে সামনে সেই নদীর পাড়ে এবং সেখানে গিয়ে তিনি তার হাতে একটা কালো এরকম পোটলা ছিল এরকম মানে থলের মতো, সেটা ভেতর থেকে একটা মুন্ডু বের করলেন চুল ধরে এবং সেটা সেখানে রাখলেন। তো অনিলের সারা শরীরে রোম দাঁড়ায় গেল, মানে একেবারে রোম দাঁড়ায় গেল অনিল, মানে বাক রুদ্ধ এবং ভয়ে তার বুকের যে কলিজা সেটা কাঁপা শুরু করলো ভয়ে, মানে তার হার্টবিট বেড়ে গেছে, কলিজা কাঁপতেছে। এটা কি দেখলেন তিনি, যেন ওখানে রাখলেন, একটু পরে তিনি দেখলেন পানিতে আলোড়ন উঠল সামনে। মনে হলো পানি যেমন কুমির যেভাবে আসে সেভাবে পানিতে আলোড়ন উঠল একটা। আলোড়ন ওঠার পরে তিনি দেখলেন পানির কাছে কালো কিছু একটা ভেসে উঠল। এইটা হালকা চাঁদের আলো আর এই আগুনের আলোতে দেখতেছেন, কালো কিছু একটা ভেসে উঠল, অনেক ছড়ানো, তার মানে বুঝলেন যে অনেক দূর পর্যন্ত ছড়ানো। একটু পরে বুঝলেন যেগুলো চুল। একটা মাথা উঠে আসলো পানির ভেতর থেকে। সে মাথাটা কোন নারীর মাথা হবে, কারণ অনেক চুল মাথার মধ্যে। এবং উঠে এসে তখন যেই মানুষটা, সে মন্ডু রাখছেন যে পিছায় গেলেন কয়েক পা, সে মাথাটা উঠে আসলেন একদম বেশ শরীরের অর্ধেক পর্যন্ত। অর্ধেক পর্যন্ত এসে সে ডানে বামে তাকালো, বোঝে কিন্তু তার কিচ্ছু দেখা যাচ্ছে না চোখ মুখ। এখান থেকে ওইখান থেকে তিনি শব্দ পেলেন শুধু হিস হিস শব্দ, সাপ যেভাবে জোরে শব্দ করে সেইভাবে। এবং মাথাটা একবার তার দিকে ফিরে তাকালো, একেবার অনিলের দিকে। অনিলের সারা শরীর রোম দাঁড়ায় গেছে, তার মন হচ্ছে একদম ঘাড় থেকে ঠান্ডা স্রোত পাবদন্ত নেমে গেছে, ভয়ে তার আত্মা উড়ে গেছে। মনে হল যে মাথাটা তার দিকে তাকাইছে, মানে শরীরের অর্ধেক পর্যন্ত পানির থেকে উঠে আসছে। যখন তার দিকে তাকাইছে দেখলো যে যিনি সেখানে জিনিসটা রাখছিলেন সেও ফিরে তাকাল অনিলের দিকে, এবং তার চোখ জল জল করতেছে। সেম টাইমে অনিল খেয়াল করল যে যারা ওই আগুনের কুণ্ডুলিটা বা ওই যে সেই বেদিটাকে ঘিরে ছিল তারা সবাই তার দিকে ফিরে তাকাইছে। সবার মুখের মধ্যে কোনো কিচ্ছু নাই, মুখটা একদম প্লেন, মনে হচ্ছে চামড়া দিয়ে মুখ ঢেকে দেয়া, মানে একটা মানে চোখ মুখ থাকে কিচ্ছু না, মনে হচ্ছে পুরো মুখটা চামড়া দিয়ে ঢেকে দেওয়া। কিন্তু তার দিকে তাকাইছে, অদৃশ্যভাবে তাকে দেখতেছে সবাই। ভয়ে অনিলের আত্মা খাঁচা ছাড়া হয়ে গেল, মানে তার বুকের খাতা থেকে মনে হচ্ছে আত্মা বেরিয়ে যাবে, এত ভয় পেয়েছেন তিনি। প্রত্যেকটা চেহারা এরকম, মানে তার কাছে অবাক লাগতেছে যে কিভাবে একটা চেহারা এরকম হতে পারে, চোখ মুখ কিছু নাই, মনে হচ্ছে পুরো চামড়া দেয়া। কিন্তু যে ওখানে যে মুন্ডুটা রাখছে তার কিন্তু চোখ আছে, চোখ দুটো জ্বলতেছে, ধকধক করে জ্বলতেছে। তিনি ঘুরে দৌড় দিলেন ওখান থেকে অনিল, এবং দৌড় দিয়ে তিনি সমতল জায়গাটাতে নামলেন, সেখানে যেখান থেকে তিনি উঠছেন, উঠে আসছিলেন নিচু জায়গাটা, সেখানে নেমে তিনি ঝেড়ে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে তিনি যে চলে যাবেন সামনে পর্যন্ত, তিনি খেয়াল করলেন যে না, তিনি দৌড়ায় আবার ঘুরে ওই দিকেই আসতেছেন, মানে সেই যে মানুষগুলো দাঁড়াইছিল সার্কেলের দিকে ফেরত আসতেছেন। অনেক কষ্টে নিজের হুইলটাকে ঠিক রেখে তিনি আবার ঘুরে দৌড়ানোর চেষ্টা করলেন। তাকে কুয়াশা ঢেকে ফেললো, দেখলেন যে একরাশ কুয়াশাতে ঢেকে ফেললো তাকে, এবং তিনি ঘুরে ঘুরে আবার ওই জায়গায় আসতেছেন। এবং শেষ পর্যন্ত সে যখন হুইল করে দৌড়াইলেন যে রাস্তার দিকে দৌড়াবেন তিনি, এবং মনে মনে তিনি মন্ত্র পড়ার চেষ্টা করতেছেন, তার মন্ত্র মনে আসতেছে না, তিনি অনেক চেষ্টা করতেছেন, তাদের একটা মন্ত্র আছে গায়ত্রী মন্ত্র, সেটা পড়ার, বাট তার মনে আসতেছে না, অথচ তিনি কিন্তু জানেন সেটা। এক পর্যায়ে তিনি দৌড়ায় এসে দেখলেন যে তিনি সেই মানুষগুলো যে দাঁড়ায় আছে তাদের একদম সামনে এসে পড়ছেন দৌড়ায়, মানে তিনি উঠতে তো পারেনি রাস্তায়, একদম তাদের সামনে, তার থেকে প্রায় 8-10 ফিট দূরে সেই মানুষগুলো তাকায় আছে, এবং তাদের চোখ মুখ কিছু নাই চামড়ার মতো। তিনি সেখানে দাঁড়ায় ঠিক সেই মুহূর্তে তার মন্ত্র মনে পড়ল, তিনি মন্ত্র পড়তে পড়তে জ্ঞান হারাইলেন। তো যাই হোক, অনিলের পরে তার যখন হুশ ফিরছে, জ্ঞান ফিরছে, তখন তিনি দেখলেন যে তিনি শুয়ে আছেন তার কোয়ার্টারে, এবং তার পাশে পরেশ খুব চিন্তিত মুখে তাকায় আছে। পরেশ বলল যে স্যার আপনি ঠিক আছেন? তো তিনি বলেন যে হ্যাঁ ঠিক আছে। পরেশ তুমি আমাকে কিভাবে পাইছো, তার প্রশ্ন হচ্ছে এটা। পরে বলে হায় রে স্যার, আপনাকে মানা করছিলাম, ওদিকে যাইতে না, আপনি ওদিকেই গেলেন। তো বলতেছে অনিল যে কেন, কি হয়েছে? বলে যে আপনার কি হয়েছে, আপনি বিয়ে এসেছেন কিভাবে? তখন অনিল চুপ করে থেকে একটু পরে বলল যে সে যা দেখছে পরেশকে বলল। তো পরেশ তখন বলল যে স্যার ওইখানে আপনাকে আমি বলছি যে ওখানে জমিদার বাড়িটা খুবই অভিশপ্ত, এবং ওইখানে অনেক বাজে চর্চা হইতো, মানুষজন ওখানে এড়ায় চলে, মানুষ ওখানে যায় না, এবং ওই জমিদারকে মানুষ ঘৃণা করে, যদি সুযোগ থাকতো তাহলে জমিদার বাড়ি ভেঙে ফেলতো মানুষ। ওইখানে মানুষ এখনো উল্টাপাল্টা জিনিস দেখে, এবং ওই যে আপনি যে বললেন রাতের বেলা আগুনের ওইটা, ওইটা এখনো মানুষ দেখে, কিন্তু ওগুলা কিন্তু কোনো মানুষ করতেছে না, ওইটা খারাপ কোনো জিনিস ওই জমিদার বাড়ির, যারা ওই জিনিসটার রিপিটেশন ওখানে ঘটাইতেছে। আপনাকে যে মাছ ধরতে যেতে মানা করছি ওইখানে, এই কারণে মানা করছি স্যার, আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার আমার তো কোনো ই নাই এটাতে, স্বার্থ নাই, আমি এখানে থাকি। বলে যে আপনাকে মানা করছি, যেমন এই বিল্ডিং অনেক পুরনো, এই বিল্ডিং এ কিন্তু নূপুরের শব্দ হয়, আপনি এই বিল্ডিং এও কিন্তু আপনাকে যেতে মানা করছি, আমার কেন জানি মনে হয় আপনি তাও যাবেন। অনিলের খুব অসুস্থ লাগতেছিল, তারপর সে হাসলো, হেসে বলল যে হয়তো যাব, কিন্তু তোমাকে বিপদে ফেলবো না পরেশ, তুমি চিন্তা করো না, যাই হোক, পরেশ নাকি অনিলকে সেবা যত্ন করছিল, তারপর আস্তে ধীরে সে একটু সুস্থ ফিল করছে। তো অনিলের যেটা হয় এরপর থেকে, সে রাতের বেলা নাকি তাকে বোবায় ধরা শুরু করলো ব্যাপকভাবে। সে রাতের বেলা তার মনে হতো যে তার ঘরের মধ্যে, তার সে একটা স্বপ্নের মতো দেখত, সে যে মনে হতো তার ঘরের মাঝে তাকে ঘিরে ধরতেছে কিছু মানুষ যাদের চোখ মুখ কিছু নাই, সেটা সে মানে স্বপ্নে দেখত। এবং তারপর তাদের মধ্যে একজন লাফ দিয়ে তার গলায় শরীরে উঠে তার গলা চেপে ধরত। এবং অনিল অনেক চেষ্টা করত দম নিতে, ই করতে, শব্দ বেরোত না, এবং সে মানে প্রাণপণ সে ফাইট করত, সে পারত না। এবং শেষ মুহূর্তে সে শব্দ পেত যে ওইখানে কোন নারী আসতেছে, নুপুর পায়ে ছপ 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 শব্দ হতো। এবং এই শব্দে দেখে দেখা যেত সবাই সরে গেছে তার কাছ থেকে, তার উপরে যে বসেছিল সেও সরে গেছে। তো অনিল তখন রিলিফ পাইত কিছুটা। তো এটা যখন হয়েছে, তো অনিল তখন চিন্তা করছে যে এখানে কোনো ব্যাপার স্যাপার আছে, এইখানেও কোনো এনটিটি আছে। অনিলের নিজস্ব এগুলো ক্যালকুলেশন যে এই বিল্ডিংটার মধ্যে কোনো এনটিটি আছে, যেই এনটিটিটা ওই এনটিটিগুলোকে বাধা দিচ্ছে আমাকে ক্ষতি করতে বা আসতে। তো সে তখন তার বন্ধুকে ঢাকায় চিঠি লেখে যে আমি তো এখানে বিশেষ সমস্যা আছে, আমি এখানে থাকতে পারবো কিনা জানি না, তোরা কেউ একজন আয়। তো তার বন্ধু রফিক কয়েকদিন পরে চলে আসে, আসার পরে এর মধ্যে দেখে যে অনিলের শরীর স্বাস্থ্য খুব খারাপ হয়েছে এবং বুঝে যে তার অবস্থাটা খুব খারাপ। তো রফিক বলে যে তোর তো এরকম ঠিক না। এবং রফিক যখন তার সাথে ছিল একই রুমে, রফিক কিন্তু অনিলের ঘরের বাইরে নুপুরের শব্দ শুনছে, বলছে তোর এখানে থাকা ঠিক না, তোকে এখান থেকে চলে যেতে হবে, তুই এখানে একটা খারাপ সিচুয়েশনে পড়ছিস। অনিল বলে যে আমি চাকরি বাকরি, বলে না চাকরি বাকরি এটাই না। রফিক তার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, বলো যে তুই যেখানে যেভাবে হোক সেখান থেকে চলে যাবি, তোর এখানে মানে ই করা যাবে না। তো রফিক থাকা অবস্থায় অনিল সেখানে সে চাকরিতে একটা ই লেখে যে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, আমি অপারগ। এবং রফিক কথা বলে প্রিন্সিপালের সাথে যে যে ওর কিছু সমস্যা হয়েছে, আপনি হয়তো জানেন পরেশের কাছ থেকে কিছুটা শুনছেন। প্রিন্সিপাল বলে যে জি আমি শুনছিলাম যে উনি এরকম মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়েছিলেন। তো বলে আপনি জানেন না আপনাদের এলাকার ইতিহাস? তো প্রিন্সিপাল বলে যে হ্যাঁ এটা জানি, এবং এই জিনিসটা কিন্তু পরেশ ওনাকে জানাইছিল, উনি কিন্তু শোনে নাই কথা। আর এই ব্যাপারগুলো আসলে এরকম যে যেটা মানে অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করার মতো না, আপনি এটা কি বৈজ্ঞানিকভাবে এক্সপ্লেইন করতে পারবেন? তো রফিক বলে যে না আসলে যেটা পারবো না। বলে সেটাই তো, যান উনি যেতে চায় যান, ওনাকে শহরে নিয়ে যান, এটা সমস্যা না, আমি ওনার ট্রান্সফার করে দিব যেখানে যায়, আমি এখান থেকে ই করে দিব, আর ওনাকে চিকিৎসা করান আপনারা ধর্মগুরু দিয়ে চিকিৎসা করান। তো যাই হোক, রফিক অনিলকে ওখান থেকে নিয়েই ফেরে, সে আর অনিলকে দেখে আসে না। আসার পর, শহরে আসার পর তার এই সমস্যাটা কমে গেছিল, তাকে বোবায় ধরা কমে গেছিল। তারপর রফিক নাকি তাকে ওখানকার একজন কবিরাজ ছিল পুরান ঢাকায়, তার কাছে নিয়ে যায়। তো কবিরাজ তাকে দেখে বলে যে ওইখানকার খুব বাজে জিন তাকে ধরছিল, বাজে জিন মানে তাকে দেখা দিছিল, কারণ সে তাদের জায়গায় যে ইন্টারফেয়ার করছিল, যেটা জিনটা একদম পছন্দ করে না, তাদের যে জায়গা, তাদের যে থাকার জায়গা বা যেখানে, আর ওই জায়গায় ওই জায়গাতে একটা খুব খারাপ জিন ছিল, যেই জিনটা ওখান থেকে ওই জমিদারের আগের থেকে আছে, ওই নদীর ওখানে থাকে, সে ওই ওই জলের বা ওই নদীর ওইখানের মানে ওই জলের জিন ওখানে, সে ওখানে থাকে এবং সে জমিদারের কাছ থেকে ভোগ নিত এবং সে ওই জায়গাতে অভ্যস্ত। তো অনিল ওই দিন কোনো কারণে বেঁচে গেছে, কোনোভাবে সে হয়তো সৃষ্টিকর্তার সাহায্য পাইছে যে অনিলকে কিছু করে নাই, বা তাকে কিন্তু ওইখানে মানে শেষ করে দিত ওই দিন, তো বেঁচে গেছে। তো কবিরাজ তাকে মোটামুটি চিকিৎসা দেয়, বলে আপনি এরকম রাত বিরাতে হেঁটেন না। তো অনিল কিন্তু এরপরে আর কোথাও ট্রান্সফার নিয়ে অন্য কোথাও যোগ মানে জয়েনও করেনি অনেকদিন, সে ঢাকায় ছিল, শরীর স্বাস্থ্য ঠিক হওয়া পর্যন্ত অনেকদিন ঢাকায় ছিল, এবং পরবর্তীতে সে ঢাকার আশেপাশেই ট্রান্সফার পায়। তো যতদিন ঢাকায় ছিল সে রাতের বেলা চলাফেরা করতো না, কারণ তাদের যে বাসা সেটাও নাকি ওই অলিগলি দিয়ে যেতে হয়, আশেপাশে অনেক পুরনো বাসা আছে, অনেক স্টোরি আছে সেখানকার। তার ভাগ্না অমিত সে বলছে যে ওখানে অনেক স্টোরি আছে এবং সে সময় সুযোগ করে পাঠাবে। তো যাই হোক, এই ছিল অমিতের মামা অনিলের ঘটনা, যেটা শেয়ার করলাম আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং বেশ বেশ ভালো লাগছে। গ্রামের মধ্যে কিন্তু এরকম আছে, অনেক পুরনো জমিদার বাড়ি এখনো আছে, অনেকগুলোর একদম ভগ্ন দশা, মানে অনেক ডিস্ট্রিক্টে আছে একদমই ভগ্ন দশা, এবং এগুলো কিন্তু মানে এক্সট্রিমলি হন্টেড প্লেস, এক্সট্রিমলি হন্টেড প্লেস। আমি কিছুদিন আগে কিছু ছেলে পেলের ভিডিও দেখতেছিলাম, ওরা মনে হয় বেশ ইয়াং, ওরা ইউটিউবে ভিডিওটা করছে, আমার মনে নাই যে চ্যানেলের নাম, বাট ওরা দেখলাম যে কয়েকজন করছে এবং তারা একটা জমিদার বাড়িতে গেছে, একদমই ভগ্ন দশা। আমি ডিস্ট্রিক্টের নাম বলবো না কারণ মানুষ বেশ কিউরিয়াস, চলে যেতে পারেন সেখানে। যাই হোক, সেখানে গিয়ে তারা দেখাচ্ছে যে এক জমিদার বাড়ি এবং সেখানে সেই জমিদারের কিছু উক্লেদাক্ত ইতিহাস তারা বলল যে এখানে এরকম করতেন এবং ওই জায়গাটাও দেখালো যে যেখান থেকে ওই জমিদার এই কাজ করতেন। তো মানে আমার কাছে বেশ হরিফিক মনে হলো এবং খুব স্যাড মনে হলো যে মানুষ পৃথিবীতে অল্প একটু আয়ু নিয়ে আসে, এই আয়ুটা কয় বছর, 50, 60, 70, 80, এই তো 100-এর উপর কয়জন বাঁচে, আর 100-এর পর সোজা থাকে কি বলেন। এরপরে মানুষ এই টাইমটাকে মানে এই টাইমটাতে মানুষ নিজে ভোগ বিলাস করার জন্য কি না করে, মানুষের কিন্তু পরকাল শেষ হয়ে যায় এগুলাতে। তো যাই হোক, এখন চলে যাব, ফিরে আসবো কিছুক্ষণ পর আরো অনেক ঘটনা নিয়ে বা আরো অনেক কথা নিয়ে। ফিরে আসে কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের কাছে হন্টেড জায়গা সম্পর্কে কিছু আলোচনা। এটা কিন্তু আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন, বিশেষ করে দেখা যাচ্ছে যে লাস্ট এপিসোডের অদ্ভুত রে যেটা হয়েছিল, লাস্ট এপিসোড মানে থার্সডে নাইট ফিয়ার না, সেই সময় আমার মনে হয় আমি কিছু আলোচনা করেছিলাম এই হন্টেড জায়গা নিয়ে। সেটা নিয়ে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন মেইলে এবং কমেন্টে যে ভাইয়া হন্টেড জায়গা সম্পর্কে কিছু আলোচনা রাখবেন, ভালো লাগে। তো আমি আজকে একটা আলোচনা করব, কারণ একজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন আগে এবং তিনি আবার রিকোয়েস্ট করেছেন ফেসবুকে পেজে, যে তিনি বলেছেন যে ভাই আপনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম একটা আইল্যান্ড সম্পর্কে কথা বলতে, আপনি কিন্তু বললেন না। আচ্ছা, এই আইল্যান্ড সম্পর্কে বলা যায় এটা কোনো বিগ ডিল না, এইগুলো সম্বন্ধে ইনফরমেশন, টনস অফ ইনফরমেশন ইন্টারনেটে অ্যাভেলেবল, আপনারা দেখে নিতে পারেন অবশ্যই। তবে আমি অদ্ভুতরে তো অ্যাকচুয়ালি আমাদের গল্প বলার অনুষ্ঠান, এইখানে অ্যাকচুয়ালি আমি কিভাবে সেটা নিয়ে আলোচনা করি, কারণ সবারই বিশ্লেষণ আছে, আমার নিজের একটা বিশ্লেষণ আছে। তো যাই হোক, আমি কিছুটা আলোচনা করে ফেলছি আপনাদের সাথে এবং আমার বিশ্লেষণে কথা বলছি। সো লেটস স্টার্ট উইথ দ্যাট আইল্যান্ড। যে আইল্যান্ডের কথা তিনি বলেছেন আমি নাম বলছি না, সেটা ইটালিতে অবস্থিত এবং বলা হয় যে পৃথিবীর বেশ ভয়ঙ্কর হন্টেড একটা আইল্যান্ড যেখানে নাকি মানুষের প্রবেশ নিষেধ। মানুষের প্রবেশ নিষেধ হওয়ার পিছনে যুক্তিযুক্ত যে কারণটা তারা দিয়েছেন সেটা বলেছেন যে এটা অনেক পুরনো হয়ে গেছে এবং এখানে যে স্থাপনাগুলো সেগুলো একেবারে ভঙ্গুর অবস্থা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে মানুষের উপর, এই কারণেই তারা ওখানে যেতে দিচ্ছেন এবং জংলা হয়ে গেছে এবং অনেক রকম বিষাক্ত সাপখোপ থাকতে পারে, এইসব কারণেই তারা বলছে যে এইটা রিজন তারা কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। তবে সাধারণ মানুষ বা যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ বা যারা প্যারানর্মাল বিষয়গুলো বেশ পছন্দ করেন, তারা কিন্তু বলছেন যে সেখানে বেশ ডিমোনিক এনার্জির ব্যাপার স্যাপার আছে যেগুলো বিভিন্ন রকমের ক্ষতি করতে পারে মানুষকে, যেই কারণেই মানুষকে সেখানে যেতে দেওয়া হয় না। তো কিছু মানুষ অতিরিক্ত উৎসাহী হয়ে সেখানে গিয়েছিল। এই আইল্যান্ডটা একেবারে মাঝখানে অবস্থিত এবং এর ইতিহাস আছে, ইতিহাসগুলো কিন্তু একটু অন্যরকম। যেমন ইউরোপে যখন ভয়ঙ্কর প্লেগ দেখা দিয়েছিল তখন কিন্তু অনেক প্লেগ ভিকটিমকে সেখানে এনে তাদেরকে গণকবর দেওয়া হয় প্লেগ থেকে বাঁচার জন্য, যাতে প্লেগ না ছড়ায়। তো এটা থেকে কিন্তু মানুষ এই জায়গাটা সম্পর্কে একটা ভয় পায়, মানুষের মধ্যে একটা এখানে ভীতিকর ব্যাপার চলে আসে, মানুষ মনে করে জায়গাটা হন্টেড। এছাড়াও সেখানে কিছু ইনসিডেন্ট হয়েছিল, সেখানকার কিছু অ্যাসাইলেম ছিল, মেন্টাল অ্যাসাইলেম, সেখানেও সমস্যা হয়েছিল। যাই হোক, এরপর বিভিন্ন কারণে এবং এটা পুরান হয়ে যাওয়াতে এটাকে মানুষের জন্য প্রবেশ নিষেধ করে দেওয়া হয়। তো এর মাঝেও কিন্তু কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা মনে করেন যে এখানে এরকম এন্টিটি আছে বা কিছু আছে, তারা অনেকেই সেখানে গিয়েছেন লুকিয়ে এবং বিভিন্ন রকম সেন্সর লাগিয়ে বোঝার চেষ্টা করেছেন যে সেখানে অতিপ্রাকৃত কিছু পাওয়া যায় কিনা। তো তারা তেমন কিছুই কিন্তু, যারা অ্যাকচুয়াল ফুটেজ দিয়েছেন বা যারা অ্যাকচুয়াল কথা বলেছেন, তারা তেমন কিছু পাননি। একজনের কথা আমি শুনেছিলাম, তিনি নাকি ওখানে একটা FM ফ্রিকোয়েন্সি রিসিভার সেট করেছিলেন, সেখানে নাকি তিনি অস্পষ্ট ভয়েস শুনেছেন এবং সেই অস্পষ্ট ভয়েস তাদেরকে কিছু বার্তা দিয়েছিলেন যে এই জায়গাটা ভয়ঙ্কর, এখানে এসো না, এরকম কিছু ব্যাপার স্যাপার। তো এবং সেই যে মানুষ যেখানে গিয়েছিলেন তারা রাত কাটিয়েছিলেন, তাদের হাতে পায়ে আঁচড়ের দাগ পেয়েছিলেন, লাল লাল আঁচড়। তো এখন আমার বিশ্বাসটা কি, আমি যদি আমার বিশ্বাসটা এখানে তুলে ধরি বা আমি যেটা বিশ্বাস করি, সেই সিম্পল যেটা আমি সবসময় বিশ্বাস করি এবং আমি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বলছি, আমাদের আমি যে রিলিজিয়ান বিশ্বাস করি, আমি মুসলিম, আমি আমাদের ইসলামিক পার্সপেক্টিভ থেকে বলছি যে স্বভাবতই একটা অ্যাবান্ডেন্ট জায়গা যেখানে অনেক কিছু ঘটেছে বা অনেক রকম ঘটনা বহুল জায়গা, সেই জায়গায় অনেক লেটাক্ত ব্যাপার স্যাপার ঘটেছে। তো সেখানে কিন্তু জিনের প্রেজেন্স থাকবেই, জিনরা অ্যাবান্ডেন্ট জায়গায় থাকে এবং তারা সেটাকে তাদের বাসস্থানই মনে করে, এবং সেখানে অবশ্যই সেখানকার পরিবেশ যেমন সেখানে খুব ভালো জিন যে আছে তা না। এই আচর তো অনেককেই দেয়, আচর অনেক, আমার নিজের শরীরে অনেকবার আচর দিচ্ছে জিন, তো এটা কিন্তু আমি নিজেই দেখছি এবং ওই আচর আচরই জিনেরই দেয় আচর। এবং আমি এরকম অনেক, আমি কেন, আমার পরিচিত মানুষ আত্মীয় স্বজন একদম নিকট মানুষকে জিন আচর দিয়ে গেছে, তো এরকম ভয়ঙ্কর আচরও দিচ্ছে, সেটাও আমি অ্যাকচুয়ালি পেয়েছি। আমার নিজেকে আচর দিচ্ছে বেশি দিন তো হয় নাই, বছর খানেক আগে, বছরও হয়নি, এক বছরও হয়নি মনে হয়। তো যাই হোক, সেই আচরের ঘটনা আপনাদেরকে বলছিলাম, আমি অদ্ভুতলিতেই বলছিলাম যে কি জন্য আচর খেয়েছিলাম, গাছ সরাতে গিয়ে, আম গাছ রাতের বেলা সরাতে গিয়ে। তো হয় কিন্তু এরকম থাকতেই পারে, হ্যাঁ, তো ওই ওই জায়গাটা তো একদম অ্যাবান্ডেন্ট এরকম পড়ে আছে, সেখানে অবশ্যই থাকবে। আর ওই যে নয়েস, এটা অ্যাকচুয়ালি রেডিও ফ্রিকোয়েন্সি, কেন ওরা চাইলে আপনার সাথে সরাসরি কমিউনিকেট করতে পারে, সরাসরি আপনার সাথে শব্দ শোনাতে পারে, দে হ্যাভ দ্যার অ্যাবিলিটি। তারা আসলে আমাদের যে, আমাদের যে তরঙ্গ দুর্গের বাইরে থাকে অন্য ডিমেনশনে, কারণ আমরা দেখতে পারি না, বাট ইফ দে ওয়ান, তারা যদি দেখা দিতে চায় তারা কিন্তু পারে, তারা কিন্তু রূপ পরিবর্তন করে আসতে পারে আপনার সামনে, আপনি আপনাকে দেখা দিতে পারে। এবং যেটা করে তারা মানুষের ফিয়ার থেকে, ফিয়ারকে ফিট করে, মানুষের ফিয়ারটা বুঝতে পারে, তাদের মধ্যে এই অ্যাবিলিটি আছে, তারা মানুষের রক্তে শিরায় শিরায় ঢোকার একটা তারা অ্যাবিলিটি তারা চেয়ে নিয়ে আসছে, শয়তানি নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে, যে মানুষের রক্তের শিরায় শিরায় ঢুকতে চাই, শিরায় শিরায় ঢুকে রক্তের মধ্যে মিশতে চাই। তো মানুষের ফিয়ার বুঝতে পারে, তো যেটা হয় মানুষ যখন যা ভয় পায় তার কাছে ঠিক সেরকম একটা ভাবেই তারা অ্যাপিয়ার হয় যদি কাউকে ভয় দেখাতে চায়। এই জন্য দেখবেন যে অনেক মানুষ একসাথে ভয়ের কিছু দেখেছে, এটা কিন্তু সাধারণত ঘটে না, যেটা ঘটে যে কোনো একজন দেখে, এরকমই কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি যে কোনো একজন দেখেছে, একসাথে দুইজন বা তিনজন এরকম দেখছে এরকম ব্যাপার স্যাপার কিন্তু খুব একটা ঘটে নাই। তবে ঘটলেও যে ঘটতে পারে না তা না, অবশ্যই তারা চাইলে একাধিক মানুষকে দেখা দিতে পারে, স্বাভাবিক, ইটস নট ভেরি ডিফিকাল্ট থিং টু ডু ফর দেম, এটা কিন্তু তারা পারেই। আর এছাড়াও কিন্তু ওই যে আমার সাথে একজন লিখেছিলেন যে আপনি সবকিছুকে জিন বলছেন কেন, অবশ্যই আল্লাহর আরো ক্রিয়েশন আছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ চাইলেই তাদের সবাইকে একসাথে করতে পারেন, তো আছেন, কিন্তু মানে জিন বলতে যেটা বোঝায় যে আনসিন, যে দেখা দেয় না, যে আসে না মানুষের সামনে। এবং তাদের নিয়ে একটা সুরাও আছে কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে জিন নিয়ে একটা সুরাই আছে। তো স্বাভাবিকভাবে তারা কিন্তু মানুষের আশেপাশে অন্য ডিমেনশনে বসবাস করে, তো এটা আমরা শুনেছি এবং অনেক বড় বড় আলেমদের কাছে শুনেছি, তারা আমাদের আশেপাশেই থাকেন, আমাদের একই রকম ইনস্টিটিউট থেকে, একই রকম ইনস্টিটিউট থেকে শিক্ষা গ্রহণ করেন, খাবার দাবার কেনেন, চলাফেরা করেন। যেমন অনেক স্টোরি আমি শুনেছি এবং আপনাদের সাথে শেয়ারও করেছি অতীতে, যে আমার এক বন্ধুর বোনের বাসার পেছনে সে দেখেছিল ভোরবেলা উঠে ঠিক ফজরের নামাজের আগে যে অনেকগুলো ছেলে খেলা করছে মাঠের মধ্যে, হঠাৎ করে আজান পড়ার সাথে সাথে সবগুলো ছেলে ছুটে এক হয়ে একটা ছেলে হয়ে গেল এবং সে হেঁটে মাঠ থেকে বের হয়ে গেল, তার কাঁধে একটা টোকাইয়ের যে ঝোলা সেটা একেবারে গায়ের রোম দাঁড়িয়ে যাওয়ার মতো ব্যাপার, কিন্তু ভয়ের ব্যাপার। তো এটাই এরকম, এর জন্য আমি বলি যে জিন বেশিরভাগ সময় খুব কম সম্ভাবনা যে অন্য কোনো, মানে আমি সবগুলো ক্রিয়েচারকেই নিয়ে বলি যে এরা জিন। তো আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু অনেক অনেক রকম সৃষ্টি করেছেন এবং তিনি বলেছেন আমি চাইলে সবাইকে একত্রিত করতে পারি এবং আমি মানুষকে অনেকের মধ্যে সম্মানিত করেছি, তিনি বলেছেন সেটা। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা, রহস্যের ঘটনা এখানেই। তো আপনারা যারা শুনতে চান মিস্টেরিয়াস প্লেস সম্বন্ধে, আমি বর্ণনা করতে পারি, তবে বর্ণনা করলে আমার কিন্তু অ্যান্সার থাকবে একটাই যে ওখানে কি আছে আমি এখনই জানি, তো সুতরাং ওইটা নিয়ে স্পেশাল করার কিছু নাই। যে কোনো অ্যাবান্ডেন্ট প্লেসে যান, যে কোনো ভাঙা চোরা জায়গায় যান, একেবারে ফেলে রাখা জায়গায় যান বা একেবারে ব্যারেন ল্যান্ডে যান, আপনি যদি উদ্ভট কিছু দেখে ফেলেন সেটা মোস্ট of the chance is that's the gene. এটাই আর ওরাই, ওদেরই কোনো একটা কাইন্ড। এবং এরকম অনেক হাদিস আছে, আপনি পড়লেই পাবেন সেখানে, যে ওদের ওদের জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লামই ওদেরকে ঠিক করে দিয়েছিলেন, যে একটা অংশকে বলেছিলেন যে তোমরা থাকবা পাহাড়ের উপরে, একটা অংশকে বলেছিলেন তোমরা থাকবা সমতল জায়গায় নিচে, জঙ্গল বা খোলা জায়গা পানির পাশে। তো ওদেরকে কিন্তু ডিসাইড করে দিয়েছিলেন, তাদের মধ্যে একটা গণ্ডগোল হচ্ছিল সেখানে তিনি মীমাংসা করে দিয়েছিলেন। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের রিলিজনে আছে। তো আপনারা দেখেন, আপনারা যখন নাকি ঘটনাগুলো শুনেন তখন কিন্তু আপনারা যদি এই সিম্পলি রিলিজিয়াস ব্যাপারগুলোর সাথে মেলান তখন কিন্তু আপনাদের জিনিসটা মিলে যাবে। তারপরে এই যে বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়া, অবশ্যই বাথরুমের কথা বলা হয়েছে যে বাথরুমে খুবুস থাকে বা খুবিস জিন থাকে, সুতরাং বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে যেতে হবে, ঢোকার সময় বাঁ পা দিয়ে ঢুকতে হবে, বেরোনোর সময় ডান পা দিয়ে বেরোতে হবে, এটা আপনারা জানেন। বাসায় ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে, আমাদের ইসলামিক বিলিফ যেটা। আর আপনাদের অন্য ধর্মে হয়তো আপনাদের কোন রকম এই ধরনের শিক্ষা অবশ্যই থাকার কথা, আপনারা হয়তো খুঁজলে সেটা পাবেন। তো ব্যাপারগুলো কিন্তু এরকমই আসলে, এবং যেই নামেই ডাকুন না কেন এরা কিন্তু ওই ওই জিনিসই আর কি। আপনারা যেই নামে আমাদের এইখানে, যেমন আমরা ভূত বলি, শাকচুন্নি বলি ইত্যাদি ইত্যাদি অনেক রকম। একজন একটা আমাকে ডায়াগ্রাম শেয়ার করছেন, সেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোন ধরনের ভূত আছে সেটা দেখানো। তো ওয়েল, দে অল আর জিন্স, দ্যাটস হোয়াট আই বিলিভ, এটা আমার বিশ্বাস। যাই হোক, রহস্যময় জায়গা সম্বন্ধে যদি শুনতে চান বা এই ধরনের ব্যাপার সম্বন্ধে শুনতে চান, তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই জায়গা সম্পর্কে আপনাদের কিছু ব্রিফ করতে। আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি ফিরে আসবো সামনের সপ্তাহে দর্জি নাইট এপিসোড এবং অদ্ভুতুলি নিয়ে। তো আপনারা সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দিবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।